إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا وكلهم آتيه يوم القيامة فردا لقد أحصاهم وعدهم عدا
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়ালাহ ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارham ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ খাস অনুগ্রহ করেছেন তাদের সঠিক পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আল্লাহর সত্য দিন পূর্ণাঙ্গ রূপে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং বিদায় হজে আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, এই মর্মে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা, আজকে আমি তোমাদের দিন তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি, আমার নিয়ামত তোমাদের সম্পূর্ণ করলাম। ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জীবন বিধান দিন স্বরূপ আমি মনোনীত করলাম। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ তার দিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সম্পূর্ণ করেছেন, তাতে কোনো রকমের দুনিয়া অথবা আখিরাতের ইহকাল পরকালের এমন কোনো প্রয়োজন যা মুসলিমের হতে পারে কল্যাণের জন্য আর তা অসম্পূর্ণ থেকে গেছে তা হয়নি। যাতে রয়েছে পৃথিবীর কল্যাণ, দুনিয়ার কল্যাণ, যাতে রয়েছে আখিরাতে পরকালের কল্যাণ, সে সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে সম্পূর্ণ করেছেন। সুতরাং কারো এই অবকাশ নেই, কারো জন্য এই অনুমতি নেই যে দিনে নতুন কথা ঢোকাবে, নতুন কথা নিয়ে আসবে দিনের নামে, ইসলামের নামে, ধর্মের নামে, আর বলবে যে এগুলি মুক্তির পথ। আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী। গত শুক্রবারে আলোচনা করা হয়েছে চরমোনাই পীর সম্পর্কে, তাতে আলোচনায় সামান্য কিছুই আলোচনা শেষ হয়েছে প্রায় দেড় ঘন্টার বক্তব্যে। আরো বেশ কিছু কথা তার কিতাব থেকে, নিজের পক্ষ থেকে নয়, অন্য কারো লিখা বই থেকে নয়, তাদের কিতাব থেকে পড়ে শোনানো হয়েছে এবং তার ওপর কোরআন এবং হাদিসের আলোকে, কোরআনে করিমের আয়াতে করিমা দিয়ে অথবা রাসূলুল্লাহ সাল্লামের হাদিস দিয়ে মন্তব্য করা হয়েছে। এর বেশি আর কিছু করা হয়নি। এর আগে আপনাদেরকে বলা হয়েছিল, বরং গত কয়েক সপ্তাহ আগে এই মঙ্গলবারের অনুষ্ঠানে বিস্তারিত আলোচনায় করা হয়েছে যে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সৎ উদ্দেশ্যে ছয়টি ক্ষেত্রে মানুষের সমালোচনা করা যাবে। তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে তাহজিরুল মুসলিমিনা মিনাশর, মুসলিম জাতিকে, মুসলিম উম্মাকে তাদের অনিষ্ট থেকে সতর্ক করা, যে তোমাদের অনিষ্ট হতে যাচ্ছে, তোমরা ধ্বংসের পথে চলে যাচ্ছ, তোমরা জাহান্নামের পথে চলে যাচ্ছ, তোমরা গুমরাহির পথে চলে যাচ্ছ। এই মর্মে সতর্ক করার জন্য কারো সমালোচনা কারো গীবত করা শুধু জায়েজ নয় বরং ওয়াজিব। আর আরেকটি কথা আজকে আলোচনা শুরু করার আগে বলে দিই যে উক্ত পীর সাহেবেরই লিখা বই, আর বইয়ের নাম তো মাশাআল্লাহ আপনারা জানেনই, ভেদে মারিফাত বা ইয়াদে খুদা, ভেদে মারিফাত বা ইয়াদে খুদা। এই বই কার লিখা বই যারা পড়েছেন তারা জানেন, হ্যাঁ কার? ফজলুল করিম সাহেবের না, তার পিতা, হ্যাঁ তার বড় পীর সৈয়দ মোহাম্মদ ইসহাক, বড় পীরের লিখা কিতাব। এই কিতাবের শেষখানে 93 পৃষ্ঠায় শেষখানে তারপরে শুধু আমার অনুরোধ বলে একটি চ্যাপ্টার রয়েছে, তো তাতে তিনি লিখছেন শেষ লাইনে, লেখকের ভুল হইলে দয়াপূর্বক জানাইবেন, লেখকের ভুল হইলে দয়াপূর্বক জানাইবেন। তো তার পক্ষ থেকে অনুরোধ রয়েছে যে ভুল হলে জানিয়ে দেবেন, সুতরাং তার আদেশও পালন হচ্ছে, আল্লাহরও দিনের কাজ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের কাজ হচ্ছে, এবং তিনি যা চেয়েছেন তার যে দাবি আমাদের কাছে রয়েছে, অনুরোধ রয়েছে, তাও ইনশাআল্লাহ তাআলা আমরা পূরণ করার চেষ্টা করব। কারণ তার বই এতদিন পড়িনি বা আমাদের কাছে আসেনি, কিন্তু মাশাআল্লাহ আমার কাছে বেশ কিছু বই তার পৌঁছে গেছে। এই একটি কিতাব ভেদে মারিফাত ইয়াদে খোদা, আর মাওয়াইজে কারিমিয়া ফজলুল করিম সাহেবের যে সব ওয়াজ মাহফিল বক্তব্য, প্রথম এই কিতাবের নাম ছিল মাওয়াইজে ফজলুল করিম, তারপরে নামটি একটু আপত্তি আপত্তি লাগলো বা কেউ হয়তো এই নিয়ে কিছু বলে হবে, তখন নাম চেঞ্জ করে মাওয়াইজে কারিমিয়া করা হয়েছে, ওই ফজলুল করিম থেকে করিম শব্দটি নিয়ে মাওয়াইজে কারিমিয়া নাম রাখা হয়েছে, অর্থাৎ ফজলুল করিম সাহেবের ওয়াজ। তো এই কিতাবে যে কি আছে তাও শোনাবো ইনশাআল্লাহ তাআলা, কিন্তু আগে এই কিতাবটি সেরে না হোক। গত শুক্রবারে মাত্র বিশটি পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করা হয়েছিল, কারণ এই কিতাবে এমন কোনো পাতা নেই যাতে ভুল নেই। তিনি বলেছেন ভুল ধরা পড়লে কি করবেন, হ্যাঁ দয়াপূর্বক জানাইবেন। তো আমি আমার ভাইদেরকে বলছি যারা এই বরিশালের পীর সাহেবের এলাকায় বসবাস করেন, হ্যাঁ বরিশাল ডিস্ট্রিক্টে বাস করেন অথবা আশেপাশের ডিস্ট্রিক্টে বাস করেন অথবা বাংলাদেশে বাস করেন অথবা যে কোনো দেশেই বাস করেন, তারা সেখানে পৌঁছিতে পারেন বা দেখা সাক্ষাৎ হয়ে যাবে যে কোনো জায়গায়। আমাদের বক্তব্যগুলি সিডির আকারে হোক অথবা ক্যাসেটের আকারে হোক তাদের কাছে পৌঁছে দিবেন, এটি আল্লাহর দিনের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সহিহ বুখারী হাদিস, আদ-দীনুন নসিহা, দিন হচ্ছে মানুষের কল্যাণ কামনার নাম, হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। সাহাবারা জিজ্ঞাসা করেন লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য হিতাকাঙ্ক্ষী হব, কার জন্য হিতাকাঙ্ক্ষী হব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন লিল্লাহি, আল্লাহরও হিতাকাঙ্ক্ষী হইতে হবে। তো যারা আল্লাহর সত্য দিনের প্রচার করবে, সহি আকীদা সহি ইসলামের প্রচার করবে, তারা আল্লাহর হিতাকাঙ্ক্ষী, লিল্লাহি ওয়ালি কিতাবেহি, দুই নম্বরে আল্লাহর কিতাবের কোরআনুল করিমের হিতাকাঙ্ক্ষী হবে। যারা কোরআনে করিমের কথা সহি কথা পেশ করবে, যারা নবী করিম সাল্লামের সহি হাদিসের কথা সহি ব্যাখ্যা পেশ করবে ইসলামের, তারা কোরআনে করিমের হিতাকাঙ্ক্ষী হলো। ওয়ালি কিতাবেহি ওয়ালি রাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিতাকাঙ্ক্ষী হবে। রাসূলুল্লাহ সাল্লামের হিতাকাঙ্ক্ষী হওয়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রচার করা, তাকে অন্তর থেকে ভালোবাসা, যেমন ভালোবাসা বেসেছেন সাহাবাই কেরামরা সেই পথে, না তাতে বাড়াবাড়ি থাকবে, আর বাড়াবাড়ি করতে গিয়ে শির কুফরিতে পৌঁছে যাব, সেজদা করা শুরু করব, আর না তাতে কোন রকমের ঘাটতি অবমাননাই করব। তো রাসূলের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম ইমাম গণের অর্থাৎ মুসলিম নেতাগণের, যারা ইসলামী আইনের বাস্তবায়ন করবেন, বিশেষ করে যাদেরকে আল্লাহ ইসলামী খেলাফত দিয়েছেন, ইসলামী নেতৃত্ব দিয়েছেন, যারা কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করবে, তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, তাদের জন্য দোয়া করা, তৌফিকের দোয়া করা, তাদেরকে আর আল্লাহ আরো শক্তিশালী করুক, তাদের দ্বারা আরো দিনের খেদমত নিক, এভাবে হিতাকাঙ্ক্ষী হইতে হবে। বলে আম্মাতিহিম, 5 নম্বরে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনসাধারণেরও হিতাকাঙ্ক্ষী হইতে হবে। আইম্মাতুল মুসলিমিনের মধ্যে যদি আমরা বলি ওলামায়ে কেরামের হিতাকাঙ্ক্ষী, তো ওলামায়ে কেরামের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, বা তাদেরকে জনসাধারণের মধ্যেই যদি আপনি সামিল করেন, তো জনসাধারণ যখন হিতাকাঙ্ক্ষী হইতে হবে, তো জনসাধারণের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি, যাদের কাছে আল্লাহ এলম দিয়েছেন ওলামায়ে কেরাম, বা যারা হয়তো আলেমান না হইলেও যারা পীর হয়ে বসে আছে, সুতরাং আলেমের পিছনে হয়তো দশটি লোক ছুটে না, কিন্তু পীরের পিছনে লক্ষ লক্ষ লোক ছুটছে, তাহলে তাদেরও হিতাকাঙ্ক্ষী হইতে হবে। এই হাদিসের আলোকে আমরা তাদের হিতাকাঙ্ক্ষী হতে চাই, তাদের সংশোধন করতে চাই। যারা মরে গেছে আল্লাহ তাদের সাথে, আল্লাহ জানেন তাদের সাথে কি মামলা করবেন বা করেছেন, কিন্তু যারা বেঁচে আছে তাদের হিতাকাঙ্ক্ষী হতে চাই, তাদের সংশোধন চাই, এবং যারা বিভ্রান্তির শিকার হয়ে গেছে তাদের মাধ্যমে তাদের হিতাকাঙ্ক্ষী হতে চাই, তাদের সংশোধন করতে চাই। তো আমাদের এই যে চরমনাই সাহেবের পীর, তিনি নিজেই বলেছেন যে আমাদের ভুল সম্পর্কে দয়াপূর্বক জানিয়ে দেবেন, তাই তার ভুল সম্পর্কে, তার কিতাবাদিতে যেসব ভুল রয়েছে, কোরআন এবং হাদিস বিরোধী কথা রয়েছে, তা পড়াশোনা করার পরে বুঝতে পারলাম তাতে শিরক রয়েছে, তাতে কুফরি রয়েছে, তাতে রয়েছে আল্লাহর সাথে বেয়াদবি, তাতে রয়েছে ইসলামী শরীয়তের শিক্ষার সাথে ঠাট্টা বিদ্রুপ করা, হালকা করে দেওয়া। যে শরীয়ত শিখে কি হবে, শরীয়ত শিখে যদি মারেফতি না জানো তাহলে তোমাকে তো শয়তান গ্রাস করে দিবে। এইভাবে একবারে শরীয়তের আলেম ওলামাদের সাথে, আইম্মায়ে কেরামদের সাথে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারি, মুসলিম, যাদের কাছে শরীয়তের দিন, কোরআন এবং হাদিসের জ্ঞান ছিল, তারা কিছুই না, তাদেরকে কবরে যাওয়ার সময়, মরার সময় তাদেরকে শয়তান গ্রাস করে নেবে, কারণ মারিফত নেই তাদের কাছে। এইসব কথাবার্তা বলা হয়েছে। আর বিদাতে তো পরিপূর্ণ ভিত্তিহীন কথাবার্তা, কোরআন এবং হাদিস বিরোধী কথাবার্তায় কিতাব পরিপূর্ণ, এমন কোনো পাতা নেই যাতে দাগ দেওয়া নেই আর আমার নোট চড়া নেই। জি, বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন যে কত কি রয়েছে। সবগুলি কথা হয়তো শোনাবার মতো সময় হবে না, তবে 20 পৃষ্ঠার পরে বাকি পৃষ্ঠাগুলি আপনাদেরকে একটু করে দেখাই। ২২ পৃষ্ঠায় এই পীর সাহেব ইসহাক সাহেব বলছেন যে কোন বুজুর্গ বলিয়াছেন, দেখেন দিনের কথা বর্ণনা করছে, ইসলামের কথা বর্ণনা করছে, আর তিনি বলছেন কি, কোন বুজুর্গ বলিয়াছেন, মাল্লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতান, যে ব্যক্তির পীর নাই তাহার পীর শয়তান। কে বলিয়াছেন? আল্লাহ বলেছেন, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক বলেছেন, দ্বিতীয় খলিফা উমারে ফারুক বলেছেন, তৃতীয় খলিফা উসমান গনি বলেছেন, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আশরা মুবাশশারা বলেছেন, কেউ 124,000 বেশি সাহাবায়ে কেরাম তারা কেউ বলেছেন। আসুন আরো আসুন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম শাফি, মালিক, আহমদ কেউ বলেছেন না, তাহলে বললেন কে, কে বলল এই কথা? জি, আমি গত শুক্রবার এই কথা বলেছি, দেখেন ওহি দুই প্রকার, এক হচ্ছে আল্লাহর ওহি, ওয়াহিউল্লাহ, আল্লাহর ওহি, আল্লাহর ওহি কার কাছে হয়? বুজুর্গের কাছে হয় না, নবীর কাছে, আম্বিয়া কেরামের কাছে হয়? আল্লাহর ওহি, যা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শেষ ওহি হয়েছে, তার আগে যত আম্বিয়া কেরাম রাসূলগণ এসেছেন তাদের উপর ওহি হয়েছে। জি, আর তারা বিনা ওহিতে কোনো কথা বলতেন না। প্রশ্ন করা হলে না জানা থাকলে চুপ হয়ে যেতেন, ওহি নাযিল হতো তারপরে জবাব দিতেন। আর আরেকটি ওহি হচ্ছে ওয়াহিউস শয়তান, ওয়াহিউস শয়তানের ওহি। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদের কাছে, আউলিয়াদের কাছে ওহি করে থাকে। জি, তাহলে এটি এর উৎস কোথায়? তাহলে আল্লাহর ওহি না, কোরআনে নেই, হাদিসে নেই, সাহাবায়ে কেরাম বললেন না, আইমায়ে কেরাম বললেন না, তাহলে আসলে কোত্থেকে, কোন বুজরুক থেকে? জি, এই শয়তানের ওহি। আচ্ছা, এই শয়তান ওহি করলো যে যে পীর ধরবে না তার পীর শয়তান, এই শয়তান ওহি করলো। আচ্ছা, বুজরুক শব্দটি যে বলেছেন সত্যি বুজরুক, ইবলিস শয়তান কিন্তু সবচেয়ে বড় বুজরুক। বুজরুক মানে বড়, বুজরুক মানে কি বড়, যে বয়সে বড় সে বুজরুক, মুরব্বী, 60-70 বছর বয়সে বুজরুক, বয়স প্রাপ্ত। তো ইবলিস শয়তানের বয়স সবচেয়ে বেশি। আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হননি তখন ইবলিস শয়তান মজুদ, আজাজিলের নামে আমাদের দেশে খুব প্রসিদ্ধ, তাই না, মজুদ। আর এই বুড়া ইবলিস কিন্তু ও পানির ওপর ওর সিংহাসন আছে আর বসে আছে, বসে আছো পানিতে বসে আছে। আর যত জিন শয়তান আছে সব গিয়ে রিপোর্ট দিচ্ছে তাকে, যে আজকে এই করে এলাম সেই করে এলাম, আজকে একজনকে মুরিদ বানিয়ে এলাম, আজকে একজন কবরকে সিজদা করিয়ে এলাম, আজকে একজন মুরিদকে দেখলাম যে পীরের পায়ের তলায় গোড়াগড়ি করছে। কারণ এই শিক্ষা দিয়েছে যে পীরের পায়ের তলায় যত গোড়াগড়ি করতে পারেন ততই আপনার উন্নতি, ততই ওলিয়ে কামেল হতে পারবেন আপনি। এই সব শিক্ষায় দেওয়া হয়েছে ভেদে মারিফাতি আদি খোদাই। পড়ে পড়ে শোনাবার সবগুলি কথা হয়তো সময় হবে না, সেজন্য কিছু কথা না পড়েও বলছি। তো এই কথাটি তাহলে কোন বুজরুগের? শয়তান বুজরুগের, যার কোন যে ব্যক্তির পীর নাই তার পীর শয়তান। শয়তান বুজরুগের কথা, লাইয়ুহু না ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম, তার এই কথা নিয়ে তোমাদের সাথে তর্ক বিতর্ক করবে, যার পীর নাই তার পীর শয়তান। কোরআনও নাই হাদিসও নাই তোমাদের সাথে ঝগড়া করবে, দেখো পীর না থাকলে তোমার পীর নেই তখন তোমার পীর শয়তান। ঝগড়া করে না, তর্ক বিতর্ক করে না বিদাতীরা। লিউজাদিলুকুম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহ জানেন মানুষের অন্তরের কথা যে এরকম করবে। ওয়াইন আতা তুমুহুম, তাদের কথা যদি মানো যার পীর নাই তার পীর শয়তান, এই কথা যদি মানো ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে, শিরকের পথে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শয়তানের ওহি যাদের দিনের উৎস, ধর্মের উৎস মানে ধর্ম নেওয়ার স্থান যেখান থেকে ধর্ম নিচ্ছে তারা, কোরআন হাদিস থেকে নয়, ইন্নাকুম লা মুশরিকুন, তাদের আনুগত্য করলে শিরকের পথে চলে যাবে। বারবার তিনি তাওয়াজ্জুর কথা, তারপর ওয়াজদের কথা, হালের কথা, এগুলি হচ্ছে সুফিয়ানা পরিভাষা, পীরদের পীরতন্ত্রের পরিভাষা সুফিবাদের। ওয়াজদ হাল, তারপরে তাওয়াজ্জ, পীরের তাওয়াজ্জ, এগুলোর ব্যাখ্যা সামনে আসছে। এগুলো বিভিন্ন ইয়েতে কিতাবের বিভিন্ন পৃষ্ঠাতে তিনি এগুলি উল্লেখ করেছেন যে পীরের তাওয়াজ্জ না হলে আপনার কোনো উন্নতি হবে না, আপনি বড় ব্যক্তি হতে পারবেন না, আল্লাহকে পেতে পারবেন না। পীরের ফাইজ, আরেকটি হচ্ছে ফাইজ, ফাইজ না পেলে আপনার জীবনে না উন্নতি হবে, না পরকালে উন্নতি হবে, না ধর্মে উন্নতি হবে, ইত্যাদি ইত্যাদি এসব কথাবার্তা রয়েছে। আচ্ছা শোনেন আরেকটি কথা, কাল কিয়ামতে আমি মাঝে মাঝে কোরআনের আয়াত পেশ করব তাদের উক্তির সাথে সাথে। আরেকটি কথা এখানে আরো বলে চলি, তা হচ্ছে এই যে আমরা এই কথাগুলি কেন বলছি, এমনিতে বলছি না আল্লাহ বলতে বলেছেন, তার রাসূল বলতে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান, যেই ব্যক্তি ইসলাম বিরোধী কাজ অথবা কথা দেখিবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহ, তাহলে সে হাত দ্বারা বল প্রয়োগ করে বাধা দেবে। যেই ব্যক্তি মুনকার কাজ দেখবে, শিরক সবচেয়ে বড় মুনকার, বিদাত এমন মুনকার যেই বিদাত করলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, কারণ শয়তান জানে যে বিদাত করছে ধর্ম মনে করে করছে, এর তোবার তৌফিক হবে না, এই ছাড়বে না। কিন্তু চোর চুরি করা ছেড়ে দিতে পারে, ডাকাত ডাকাতি করা ছেড়ে দিতে পারে, মিথ্যুক মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারে, ব্যভিচারকারী ব্যভিচার ছেড়ে দিতে পারে, কারণ সেগুলি পাপ মনে করি করছে, ও নেকির কাজ মনে করি এসব কাজ করে না। কেউ ফিল্ম দেখা লোক ব্লু ফিল্ম দেখছে তারপর ছেড়ে দিতে পারে, কারণ সেতে নেকি মনে করে না। কিন্তু যে ব্যক্তি বিদাত করছে, পীর বানাচ্ছে অথবা পীর মুরিদ বানাচ্ছে অথবা মুরিদ হচ্ছে, পীর মুরিদ বানাচ্ছে অথবা মুরিদ গিয়ে পীরের কাছে মুরিদ হচ্ছে, এগুলি কাজ ধর্ম মনে করে, নেকি মনে করে, সওয়াব মনে করে, আখিরাতে সম্বল মনে করে করছে, সুতরাং এগুলি কিয়ামত পর্যন্ত ছাড়বে না, ছাড়বে না। ইল্লা মান রাহিমাল্লাহ, আল্লাহ স্পেশাল যদি কারো সম্পর্কে ইচ্ছা করেন যে কে হেদায়ত করবো তার কথা ব্যতিক্রম। এই জন্য অল্পই বিদাতি হেদায়ত হয়, চোর ডাকাত বহু হেদায়ত হয়, বেনামাজি অনেকে হেদায়ত হয়, কিন্তু অল্প বিদাতি হেদায়ত হয়। আবার বিদাতি যদি আবার হেদায়ত হয়ে যায় বড় শক্ত হয়, কিন্তু এটিও পরীক্ষিত, কারণ তার তিক্ত অভিজ্ঞতা, হাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল রে, আমাকে শির কুফরি করিয়ে এইসব বিদাত করে আমাকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছিল। যার ফলে যে শির বিদাত করে এসছে সে যদি হেদায়ত হয়ে যায় তো জন্মগত যারা সুন্নতের অনুসারী তাদের চেয়ে তো অনেক পাকা হয়ে যায়, মজবুত হয়ে যায়। বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দিবে যদি অন্যায় কাজ দেখো, তো ফাইন লামিয়াস্তাতে, যদি তা না পারো বল প্রয়োগ করে বাধা দিতে পারছো না, ফাবে লিসানিহি, জবান দ্বারা, কথার দ্বারা, কলমের দ্বারা বাধা দিবে, তাও যদি না পারো, ওয়াইল্লাম ইয়াস্তাতে, তাও পারো না, না জবানে বলতে পারো, না ভুল ধরার ক্ষমতা আছে, শিরককে শিরক বলার ক্ষমতা আছে, বিদাতকে বিদাত বলার ক্ষমতা আছে, ভুলকে ভুল বলার ক্ষমতা আছে, এইরকম যোগ্যতা নেই। হ্যাঁ, বা যোগ্যতা থাকলেও বুঝছেন কিন্তু মানুষের কাছে প্রকাশ করার মতো ক্ষমতা নেই, বলারও ক্ষমতা নেই, লেখারও ক্ষমতা নেই, ফাবে কালবেহি, অথবা এমন সমাজে আছেন যেখানে আপনি মুখ খুলতেই পারছেন না, বললে মুশকিল করে দিব আপনার। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ফাবি কালবি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাও, ওয়াজালিকা আযআফুল ঈমান, আর এটি হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। আল্লাহ পাক আমাকে বল প্রয়োগ করে বাধা দেওয়ার তৌফিক দেননি, এটি দিয়েছে বাংলাদেশের সরকারকে। বাংলাদেশের শিরক বিদআত হচ্ছে, বাংলাদেশের সরকারকে বল প্রয়োগ করে বাধা দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। তাদেরকে কাল কিয়ামতে জবাবদিহি করতে হবে বল প্রয়োগ করে বাধা না দিলে। বাকি কথা হলো আমাদের আমাদের মতো যারা ওলামায়ে কেরাম যারা বুঝতে পারছেন যে এই এগুলি শিরক বিদআত ভুল, তাদের ফরজ দায়িত্ব হচ্ছে ফাবে লিসানিহি, জবান দ্বারা কথার দ্বারা এই মুনকার ইসলাম বিরোধী, ইসলামী সহি আকীদা বিরোধী, সুন্নত বিরোধী যেসব আকীদা আমল রয়েছে তার কি করা, খণ্ডন করা, এবং সেই সম্পর্কে উম্মতকে বুঝিয়ে দেওয়া, স্পষ্ট করে দেওয়া উম্মতের কাছে, যাতে উম্মত স্পষ্ট হয়ে সহি পথে চলে, আর না হলে স্পষ্ট পথ জানার পরে গুমরাহ হয়ে জাহান্নামে যায়। লিয়াহলিক মান হালাকা আন বাইয়্যিনা ওয়া ইয়াহইয়া আন মান হাইয়্যা আন বাইয়্যিনা। আল্লাহ কোরআনে কে ইরশাদ করছেন যে যখন মানুষের সামনে সত্য পথ স্পষ্ট হয়ে যাবে তখন হয় মানবে, তাহলে মানলে সোজা পথে চললো ভালো কথা, আর না হলে লিয়াহলিকা মান হালাকা আন বাইয়্যিনা, যদি অমান্য করে যে না আমরা মানবো না, আমরা ছাড়বো না এইসব তরিকা, তাহলে হালাক হোক, ধ্বংস হোক, জাহান্নামে পতিত হোক, আন বাইয়্যিনা, জানা শোনার পরে। এ কথা কাল কিয়ামতে না বলতে পারে যে আমাদের কোনো আলেম জানাইনি। তাহলে এই ইসলামী আকীদা বিরোধী, সুন্নত বিরোধী বিদাত, শিরক যে ছড়াছড়ি রয়েছে এইসব কিতাবাদিতে বা এইরকম পীরতন্ত্রে সুফিবাদে, এ সম্পর্কে যারা কোরআন এবং হাদিসের ওলামা, যারা ওলামায়ে দিন, ওলামায়ে ইসলাম, তাদের ফরজে কিফায়া দায়িত্ব, ফরজে কিফায়া দায়িত্ব, কমের পক্ষে এই দায়িত্বের হুকুম হচ্ছে ফরজে কিফায়া। অর্থাৎ কিছু ওলামায়ে কেরাম যদি এ সম্পর্কে আলোচনা করে দেয় আর দেশের মানুষ, সমাজের মানুষ, বাঙালি জাতি যদি জেনে নেয় যে এসব শিরিক বিদাত, তাহলে যথেষ্ট, সমস্ত ওলামা মাফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যদি কেউ না জানায়, সবাই চুপ হয়ে আছে, যারিয়ে দিদ লক্ষ লক্ষ সংখ্যা, আর এদের বিরুদ্ধে জবান খোলা মানেই মুশকিল ব্যাপার স্যাপার, সুতরাং বলতে হবে না, চুপ থাকো, জেনে শুনে হয়তো চুপ থাকলো, অথবা জানতেই পারলো না, চেষ্টাও করলো না, গবেষণামূলক পড়াশোনা করলো না, যেগুলো কি বলা হচ্ছে কোরআন এবং হাদিস, এগুলি এগুলির নাম ইসলাম, এই ইসলাম নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন, পড়াশোনাই করলো না, চেষ্টাই করলো না, তাহলে সবাই গুনাহগার হবে। তাহলে কমের পক্ষে এরকম হচ্ছে ফরজে কিফায়া। যদি একজন থাকে, কেউ বলছে না, একজন এই সহি কথাগুলি জানতে পারলো যে এগুলি হচ্ছে শিরক বিদআত, তাহলে তার উপর ফরজে আইন, ফরজে আইন, কেউ যখন নেই প্রতিবাদ করার, তাহলে একজনের উপর ফরজে আইন হয়ে যাবে। তো যাই হোক না কেন, আমাদের এই আলোচনা কমের পক্ষে ফরজে কিফায়া, কমের পক্ষে ফরজে কিফায়া। যদি অন্য অন্য আলেমরা আরো থাকেন যারা তাদেরকে এই ব্যাপারে সতর্ক করে থাকেন অথবা এই সম্পর্কে আলোচনা করে থাকেন, তবে তো আসুন দেখি তাদের কিছু কথা। বাইশ পৃষ্ঠার কথা বলছিলাম, বাইশ পৃষ্ঠায় তিনি বলছেন এবং যদি কেউ মাওলার প্রেমে মত্ত হইয়া বেলা ইখতিয়ার অনিচ্ছাকৃত ভাবে চিখ দেয় অথবা হাত পা আছড়ায় তবে সে আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলির চিহ্ন কি, এই কিতাবে পেলেন ভেদে মারেফাতে আল্লাহর ওলির চিহ্ন হচ্ছে যে কি করা, চিখ দেয় অথবা হাত পা আছড়ায়, চিখ দেওয়া, হঠাৎ করে চিখ দিল একবারে, তার এই হাল হলো, অথবা হাত পা আছড়ায় লাফ দিয়ে সামিয়ানার উপরে উঠে যায়, আর না হলে স্টেজে উঠে যায়, বুঝতে পেরেছেন, তো এসব তারা করে, তো এসব যদি করে তো সে হচ্ছে কি আল্লাহর ওলি। কোরআনে আছে এ কথা, হাদিসে আছে, চার ইমামের কোন ইমামের কথায় আছে, উক্তিতে আছে, আমাদের হানাফি ভাইরা এবং চরমনে নিজেও হানাফি বলে দাবি করে, হানাফি হয়ে মরল, তাদেরকে বলছি হানাফি মজহাবের ফেকার কিতাবে হেদায়া বেকায়েত আছে, জি, তাহলে দীন ইসলামে নেই। আল্লাহ কোরআনে কি বলেছেন, শুনবেন কোরআনের কথা, যে ওলিকে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, আল্লাহর আউলিয়া কারা, আউলিয়া আল্লাহ, এখানে কি বলা হয়েছে, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি কারা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, দুইটি লক্ষণ দুইটি গুণ আল্লাহ বলেছেন, যারা তাদের ইমানকে সুন্দর করেছে, ইমান নিয়ে এসেছে। ইমানের সংজ্ঞা বললে সময় লাগবে, ইমানের যে পিলারগুলি রয়েছে, স্তম্ভ রয়েছে, সেগুলি সম্পর্কে বিস্তারিত জ্ঞান আছে এবং তার বাস্তবায়ন রয়েছে, ছয়টি স্তম্ভ। তারপর ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তারা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, পড়ার ক্ষেত্রে কি পড়লাম আল্লাহকে ভয় করে, নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, এবাদতবন্দেগী ঠিকভাবে করলাম কিনা আল্লাহকে ভয় করে, আচার আচরণ চলাফেরার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, মাতা পিতার সেবার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, জি জীবনের প্রত্যেক ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর এখানে বলা হচ্ছে যে আচার পাচার করা আর চিক দেওয়া, এগুলি হচ্ছে ওলির লক্ষণ, বুঝতে পারলেন। এই আয়াত কোথায় রয়েছে? সূরা ইউনুস আয়াত নম্বর আপনার 63, 64, 65 তো রয়েছে। তো তারপরে শুনুন, তারপরে কি বলছেন তিনি? আচ্ছা, এই আল্লাহর ওলি যে হয়ে গেল, যে আচার পাচার করছে, যে চিক দিচ্ছে, এসব করছে, তাহাকে কেউ এনকার বা ঠাট্টা করিলে তাহার উপর নিশ্চয়ই আল্লাহ পাকের গজব অবতীর্ণ হইবে। দলিল আছে? যদি কেউ ঠাট্টা করে, যারে আচার পাচার করছে, তাহলে আল্লাহর কি হবে? গজব হবে। সুবহানাল্লাহ। শুনবেন আয়াত এই সম্পর্কে, যা কোরআনে ওনার হাদিসে কোত্থেকে আসলো, শুনেন। সূরা নাজম আয়াত নম্বর 23, আল্লাহ ইরশাদ করছেন, ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা, এগুলি তোমাদের মনের কথা, নাম, বিভিন্ন নাম, বিভিন্ন তরিকার নাম, এটা চরমনাই তরিকা, এটা শস্যিনা তরিকা, এটা সাবেরি তরিকা, এটা মুজাদ্দিদি তরিকা, এটা চিস্তি তরিকা, ইন হিয়া ইল্লা আসমাউন, এগুলি সব নাম মাত্র। হিন্দুদের যেমন দেবী দেবতার নাম, আল্লাহুজা মানাচ্ছিল কোরেশে দেবী দেবতার নাম, তেমন এই সুফিবাদের এসব হচ্ছে নাম। সাম্মাই তুমুহা আন্তুম, আল্লাহ বলছেন তোমরা এসব নাম রেখেছ, আমি আল্লাহ নাম রাখিনি, এসব চিস্তি কাদেরি সাহারি মোজাদ্দিদি এসব নাম আমি রাখিনি। ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাই তুমুহা আন্তুম, ও আবাউকুম, তোমাদের বাপদাদার এসব রেখেছে, তোমাদের বাপদাদা পুরোপুরি সেসব নাম রেখেছে। তারপরে কি বলছেন আল্লাহ? আরো শোনেন আরো স্পষ্ট, মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান, আল্লাহ এ সম্পর্কে কোন সনদ দলিল প্রমাণ নাজেল করেননি, কোরআনে অনেক হাদিসে কিচ্ছু দেনি, নাজেলই করেননি সব কথাবার্তা, মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান। তাহলে পেলে কোত্থেকে? তাও আল্লাহ বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা শুধুমাত্র অনুমান ভিত্তিক চলে, যে এই পথে মনে হয় মুক্তি আছে, অনুমান, আন্দাজ, একটা আইডিয়া, আমাদের বড়রা বলেছেন এই এই পথগুলি ভালো হবে, জান যাকে বলা হয়েছে, এই ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা অনুসরণ করে শুধুমাত্র তাদের আন্দাজ, তাদের অনুমান, এসবকে, তাদের ধারণা, এসবকে। তারপরে আল্লাহ কি বলছেন? ওয়ামা তাহওয়াল আনফুস, আর আর কাকে অনুসরণ করে? তাদের প্রবৃত্তিকে, তাহওয়াল আনফুস, তাদের মন যা চায়, মন চায় এরকম জিকির করতে, ছয় লতিফা জিকির করতে, মন চায় জিকির করতে গিয়ে আচার পাচার করতে, চিক দিতে, তাই আল্লাহ পাক রব্বুল ওইভাবেই গোমরা করেছেন। আচ্ছা, এগুলি হয় কেন? তাদের আলোচনা তো করবো, কিন্তু এই সংশয়গুলো দূর করা জরুরি। চোখের সামনে দেখতে পাচ্ছেন যে একটা লাফ দিল, হ্যাঁ, জিকির করতে করতে লাফ দিল, গড়াগড়ি করছে, চিক মারছে, তো এসব হয় কেন? এগুলি হচ্ছে আহওয়ালুন শয়তানিয়া, শয়তান পথভ্রষ্ট করার জন্য লেগে আছে, এগুলো শয়তানি হাল, এগুলি কোরআন এবং হাদিসের সুন্নতি হাল নয়, জি। এসব যে হয়, এই অবস্থা সৃষ্টি হয়, এগুলো হচ্ছে আহওয়ালুন শয়তানিয়া। এগুলো হিন্দুদের সাধু সন্ন্যাসীদেরও হতে পারে, অগ্নিপূজকদের ধর্মযাজকদেরও হতে পারে, আর বুদ্ধিস্টদের বুদ্ধিস্টের ধর্মীয় নেতাদেরও হতে পারে, ধর্ম ধর্মকর্ম যারা করে তাদেরও হয়, জি। আর খ্রিস্টানদের বনে জঙ্গলে যারা পুজো পাঠ করে, এবাদত করে, তাদেরও হইতে পারে। আর সুফিবাদও রয়েছে, কারণ সুফিবাদ হচ্ছে সবগুলির মিক্সচার, ভর্তা, ভর্তা বানালে অনেক কিছু দিতে হয়, তাই না? ভর্তা বানিয়ে ওপরে, হ্যাঁ, মালিশ করে দেয় ইসলামের, ইসলামের তেল টেল দিয়ে মালিশ করে ইসলামের লেবেল লাগিয়ে দেওয়া হয়েছে। সুফিবাদ মানে হচ্ছে ইসলাম, আল্লাহকে পাওয়ার রাস্তা, জি। তারপরে শোনেন, আল্লাহর গজব অবতীর্ণ হবে যদি ঠাট্টা মজাক করে কেউ। আল্লাহর ফজলে মোমিনকে মৃত্যুর পরে কবরে রাখা মাত্র তাহার কলব হইতে এক প্রকার নূর প্রকাশ হইয়া কবর আলোকিত হইয়া যাইবে। কোথায় আছে? আছে কোরআন হাদিসে, যতগুলি কথা লেখা আছে কোরআন হাদিসেই নেই, কোরআনে অনেক হাদিসও নেই, যে কবর থেকে আলো বেরোবে না, মোমিনের কলব থেকে আলো বেরোবে, মোমিন যখন কবরে যাবে তার কলব থেকে কি বেরোবে বললো? আলো বেরোবার তার কবরকে আলোকিত করে দিবে, এ কথা তো হাদিসে থাকতে হবে কমের পক্ষে। আরে কোরআনে না হয় নাই তো হাদিসও তো থাকবে, কোথায় আছে হাদিস? আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যদি জবাব ঠিক করে দিতে পারে তো বলবে ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। কোথায় আছে মুমিনের কলব থেকে নূর যাবে, অর্থাৎ যারা মুরিদ অথবা পীর তাদের কলব থেকে নূর যাবে আর কবর আলোকিত হয়ে যাবে। এবং কবর একটি ফুল ফল ফুলের বাগানে পরিণত হইয়া যাইবে, ফল ফুলের বাগানে পরিণত হইয়া যাবে। আল্লাহ আকবার, সব ভ্রান্ত কথা। তারপরে শুনেন, এবং যেই ব্যক্তি হক্কানি পীরের কাছে মুরিদ হইয়া মারিফত অর্জন করার জন্য আখেরি মুশাহাদার সবক নেওয়ার আশায় সবক জপ্ত করিতে করিতে ইন্তেকাল করেন, আপনি মুরিদ হয়ে গেলেন, কত ফজিলত! কারণ মুরিদের সংখ্যা তো বাড়াইতে হবে, আর মুরিদের সংখ্যা বাড়াইলে নজর নিয়াজ আর আয় ইনকাম উপার্জন শুরু হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, গরিব হয়ে নেই, আমার কাছে ইন্টারনেটের কপি আছে, কারণ ব্যক্তি জীবনের কারো উপরে আমি আক্রমণ করতে চাই না, সমালোচনা করতে চাই না। সেই জন্য দিনের যেগুলি আলোচনা শিরকি আকিদা বিদাতি আকিদা সেগুলি আলোচনা করব, না হলে ব্যক্তি জীবনে কত প্রপার্টির মালিক এই আপনার চর্মনাই, এবং এই প্রপার্টি নিয়ে কি ছিনিমিনি খেলা করেছে তার সৎ ভাইদের সাথে আর সৎ মার সাথে, ইন্টারনেটে আমার কাছে এই অফিসে আছে, মজুদ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সেটি এর বেশি আলোচনা করব না। যদি অতিরিক্ত কেউ জানতে চান তাদের প্রপার্টি সম্পর্কে, তাহলে সেখান থেকে জানতে পারবেন আপনি, সেই ইন্টারনেট থেকে কত প্রপার্টির মালিক তারা। কিন্তু আলেমরা বাংলাদেশে সবচেয়ে গরিব হচ্ছে আলেম, যারা কোরআন এবং হাদিসের আলেম তারা সবচেয়ে বেশি গরিব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিলেন, দরিদ্র ছিলেন, এবং তার ওয়ারিস যারা হবে ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তারা দরিদ্র হবে, আর বাকি যেহেতু পীরেরা নবীর ওয়ারিস নয় সেই জন্য পয়সাওয়ালা। শোনেন, তারপরে ইন্তেকাল যদি করে মানে পীরের মুরিদ হয়ে, তাহলে কি হবে? আমার পীর সাহেব কিবলা ফরমায়াছেন, পীর সাহেব কি কিবলা, আমি আমি এই কয়েক বছর আগেও পর্যন্ত এই দেওবন্দীদের সম্পর্কে, কারণ এই চরমনাইর পীর ফজলুল করিম বারবার এই কিতাবেও ও তার বাবা এবং ওই আরো কিতাবগুলিতেও রশিদ আহমদ গাঙ্গুহির তরিকার খুব দোহাই পেড়েছেন এবং সেই তরিকার তিনি প্রচারক। তো কথা হচ্ছে যে রশিদ আহমদ গাঙ্গুহির তরিকা মানে দেওবন্দী তরিকা, তো আমি ভাবতাম যে দেওবন্দী তরিকাতে মনে হয় এই কাবা ছাড়া আর কোনো কিবলা বলে না বেরেলভিদের মতো রিজভিদের মতো, কিন্তু না, এরা আহমদ রেজা খানের ভাই, পাশাপাশি এরা এই দেওবন্দি আকিদাতেও যে পীরে কিবলা পীর কিবলা হয় তার প্রমাণ এই কিতাবে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাবেন। তার মধ্যে দেখেন কি বলছে, আমার পীর সাহেব কিবলা ফরমাইয়াছেন এই তিন সম্প্রদায় শহীদি দরজা পাইবেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন যে পীরের মুরিদ হয়ে যদি মুরাকাবা মুশাহাদা করতে করতে মারা যাও তাহলে শহীদ হবো, হয় আল্লাহ বলবেন আর না হলে রাসূল বলবেন, তাহলে শরীয়ত হবে যে সত্যি শহীদ। কে বলেছে? আমার পীর সাহেব কিবলা বলিয়েছেন, মানে কারি ইব্রাহিম সাহেব বলিয়েছেন, ইসহাক সাহেবের পীর সাহেব কারি ইব্রাহিম সাহেব তিনি বলেছেন। জি, এই হলো তাদের দিন। মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস। তারপরে ওই আয়াতটা শেষ করিনি, আর একটুকু আছে। এরা প্রবৃত্তির অনুসরণ করে, খেয়াল খুশির অনুসরণ করে আর অনুমান ভিত্তিক কথাবার্তা বলে। তারপর আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, অথচ তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত কোরআনুল কারীম এসে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ হাদিস এসে গেছে, দ্বীনকে আল্লাহ আলিয়াউম আকমালতু লাকুম, দ্বীনকে আমি কমপ্লিট করে দিয়েছি আল্লাহ বলছেন, তারপরেও তারা নেবে না, যথেষ্ট হলো না তাদের জন্য। নিঃসন্দেহে পীরগণ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায় কাল কিয়ামতে, হাশরের মাঠে নিঃসন্দেহে পীরগণ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায়, যাদের আকীদা এরকম, যাদের কথাবার্তা এইরকম, তাদের থেকে সাহায্য পাওয়ার আশা করা যায়। অথচ কাল কি আমাতে কি অবস্থা হবে তা কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমপারার একটি সূরাই রয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন। আল্লাহ কি বলছেন? একে অপরকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, বাবা ছেলেকে দেখে, ছেলে বাবাকে দেখে, ভাই বোনকে দেখে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক এসব কথাবার্তা বলে তারপরে বলছেন শেষখানে কি, লেকুল্লি ইমরিন, প্রত্যেক মানুষের এমন অবস্থা হবে, ইয়গনি জানিয়ে সে ব্যথি ব্যস্ত থাকবে। তো প্রত্যেক মানুষের মধ্যে পীর নয় নাকি তার উর্ধে? আল্লাহর কথা ভুল না পীরের কথা ভুল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি ইন্না ফি যালিকা লাযিকরা, এই কোরআনে কারীমের আয়াতে আল্লাহ বলছেন তোমাদের জন্য উপদেশ রয়েছে, কিন্তু কার জন্য উপদেশ রয়েছে? লেমান কানা লাহু কালবুন, যার হৃদয় আছে, হৃদয় দিয়ে চিন্তা করে যে আলোচনা যে হচ্ছে এতে কোরআনুল কারীমের কথা হচ্ছে এগুলি ঠিক না, এই পীরে কিবলা লিখে রেখেছে পীরে কিবলার কথা ঠিক। লেমান কানা লাহু কালবুন, যে হৃদয় দিয়ে চিন্তা করে, আও আলকাসাম আ, এবং শ্রবণ করে কান দিয়ে, ভালো করে শুনে, শুনতেই চাইলেন না, না 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 শুনবো না, আমাদের বিরুদ্ধে বলেছে শুনবই না, তাহলে আল্লাহ হিদায়ত করবেন না, কোরআন উপদেশ হবে না তার জন্য। আও আলকাসামা, কান লাগিয়ে শুনলেন আপনি ভালো করে মনোযোগ সহকারে, ওয়াহুয়া শাহীদ, এবং নিজে মনোযোগ দিয়ে উপস্থিত হয়ে ব্রেনকে উপস্থিত করে শুনছেন, কান দিয়ে ঢোকাচ্ছেন কিন্তু অন্য মনস্ক হয়ে নয়, ওয়াহুয়া শাহীদ, তাহলে আল্লাহ হিদায়ত করবেন কোরআনে কারিম দিয়ে। তাহলে কোরআনে কারিমে আল্লাহ পাক কি বলেছেন, সূরা মারিয়ামের কয়েকটি আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা, সূরা মারিয়াম আয়াত নম্বর 93, 94, 95। আল্লাহ ইরশাদ করেছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যত কেউ আছে, মান ফিস সামাওয়াতি মানে আকাশে যে কেউ আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, যত ফেরেশতাগণ আছে আকাশে, ওয়াল আর জমিনে যে কেউ আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বিয়া রাসূলগণ আছেন, না আম্বিয়া রাসূলের চাইতে বড় ওলি হয়, আর ধরেই নিলাম যে ওলি, ওলি বড় না নবী বড়, এই ঈমান কি আমাদের নেই? জি, কিন্তু এই ঈমান কি করে হরণ করে নিল পীরেরা, যে ওলিকে বাড়াইতে বাড়াইতে আল্লাহর আরশে পৌঁছে দিলাম, আর নবী তো কখনো যেতে পারলেন না আল্লাহর আরশে। আল্লাহ পাক বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা, সবাই আল্লাহর সামনে কি অবস্থায় পৌঁছিবে, আল্লাহর আবদ, গোলাম হয়ে, দাস হয়ে পৌঁছিবে। আল্লাহু আকবার, আকাশ এবং জমিনে যে কেউ আছে সবাই আল্লাহর গোলাম হয়ে, আবদ হয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আবদ হয়ে, আল্লাহর গোলাম হয়ে পৌঁছিবে। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর গোলাম হয়ে সেখানে পৌঁছিবেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল সব আল্লাহর গোলাম হয়ে পৌঁছিবেন, জিলানি, চিস্তি সব আল্লাহর গোলাম হয়ে, দাস হয়ে পৌঁছিবেন, সবাই আল্লাহর গোলাম হয়ে পৌঁছিবেন। আরো শুনেন তারপরে, লাকাদ আহসাহুম ওয়া আদাহুম আদা, আল্লাহ প্রত্যেককে গণনা করে রেখেছেন, এমন নয় যে কেউ ছুটে যাবে, পালিয়ে যাবে, থেকে যাবে, চোখের আড়ালে থেকে যাবে, বেশি আসামি হইলে পুলিশ চারিদিক থেকে ধরাধরি করছে, ধরপকড় করতে করতে 10টা পালিয়ে গেল, 50টা আসামি ছিল, 40টা তো ধরতে পারলো, 10টা এদিক ওদিক পলাতক হয়ে গেল, হয় না হয় না? আল্লাহ বলছেন, লাকাদ আহসাম ওয়া আদাহুম আদা, প্রত্যেককে আল্লাহ গণনা করে রেখেছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আর তাদের প্রত্যেককে কিয়ামতের দিনে আসবে ফারদা, শুনে রাখুন ভালো করে, একা একা, একা ফরদ মানে কি, ওয়াহিদ, এক 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 করে, একজন আলাদা আলাদা হয়ে আসবে, কেউ কারো সাথে আসবে না, আমি আমার বাবার সাথে যাবো, আমার বাবা হুজুরে কি বললাম, আমার বাবা পীরে কি বললাম, আমি আমার পীর সাহেবের সাথে যাবো, আমার পীরে কি বললাম, এই কিতাবে বহু জায়গায় আছে, এই জন্য এই আয়াতটি ভুলবেন না, অকুল্লহু মাতি হে ইয়াউমাল কিয়ামাতে ফারদা, সবাই একা একা আল্লাহর দরবারে উপস্থিত হবে, এবং প্রত্যেককে একা একা নিজের জবাব দিতে হবে। আর এই কিতাবে, আর এই কিতাবে আছে যে পীর সাহেব আপনাকে ছেড়ে যাবে না, হাত ধরে নিয়ে যাবে, জি হাত ধরে নিয়ে যাবে আপনাকে, জি। এখন কোরআনের কথা নেবেন না আপনার এই পীরে কিবলার কথা, বানানো কিবলার কথা নেবেন? আরো শুনেন তারপরে বলছেন ওই 26 পৃষ্ঠায়, যদি হাক্কানি পীর পাইয়া তাহার সবক নিয়া থাকেন, এবং পীর হইতে মুরিদগণ যে ফয়জ পায় তাহাও যদি পাইয়া থাকেন, ফয়জ পেতে হবে পীর থেকে, ফয়জ ও বরকত যদি পেয়ে থাকেন তাহলে ফয়জ দেন, আবার ফয়জ বন্টন করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেনকে ফয়জ বন্টন করেননি? হ্যাঁ, প্রথম খলিফা, দ্বিতীয়, চৌদ্দ, তৃতীয়, চতুর্থ খলিফা, 124,000 সাহাবি কেন ফয়জ নিয়ে নিয়ে বসে থাকতেন, আর অন্যরা যেত তাবেইনরা, সাহাবারা, ছোটরা বড়দের কাছে, আর তারা বিতরণ করতেন, তা হইতো না, কিন্তু এরা ফয়জ বিতরণ করে। এই কিতাবেও আছে ফয়জ বিতরণের কথা। যে ফায়েজ পাই তাহাও যদি পাইয়া থাকেন তবে আপনার জন্য অন্য পীরের কাছে মুরিদ হওয়ার দরকার করে না, এক পীরই যথেষ্ট, কারণ ওর কাছ থেকে ফায়েজও পেয়ে গেছেন আর আপনি ভালো সবকও নিয়ে এনেছেন মাশাআল্লাহ। ফায়েজ কাকে বলে তাহা লিখা হইবে ইনশাআল্লাহ। ফায়েজ যে কাকে বলে এখন তো বুঝতে পারলেন না, এই লিখো কি লিখবে নাকি তবে তাই বলছো। আর একটি কেসা শোনাই, এখন শুনলেন কোরআনের কথা যে সবাই একা একা হাজির হবে, আর এই পীর চোর কেউ সাথে করে নিয়ে যাবে কিয়ামতে, বলছে আমি কবর থেকে সাথে নিয়েই নিলাম, কবর থেকেই সাথে নিল, একসাথে কবর, বলছে কবর থেকে সাথে নিয়ে নিলাম, একে ছেড়ে আমি যাবো না, আমি একে নিয়ে আমি জান্নাতে ঢুকবো। পীরের কাছে মরি ধর উপকারিতা কি, এই উপকারিতা তিনি বলছেন একটি কিসা, জি, আর কিসাও লিখেছেন কে মাশাআল্লাহ, এই উম্মতের যে ডাক্তার হাকিমুল উম্মত, হাকিম মানে ডাক্তার, আপনার জানেন তো হাকিম মানে হাকিমি যে ঔষধ, জড়িবুটির ঔষধ, আগের যুগে ইংরেজদের যুগে যে ঔষধটি খুব চলতো, এখনো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভারতে একটা হাকিমি সেকশন আছে, MBBS করে যারা এই আপনার ইংরেজি ঔষধে অ্যালোপ্যাথিকের উপর পড়াশোনা করে, আর যারা ওই হাকিমি ডাক্তারি পড়ে তাদেরকে বলে BUMS, ইউনানি মেডিসিনে যারা পড়াশোনা করে তাদেরকে BUMS বলে। আমাদের আমার এক ক্লাসমেটও BUMS করার পরে মাদ্রাসা ছেড়ে দিয়ে তখন চলে জামে সালাফি থেকে একসাথে ফারিক হয়ে আমি মদিনা আসলাম, সে যখন মদিনা রাস্তায় আসতে পারলো তখন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গেল, অ্যাডমিশন নিল, BUMS করার পরে তারপরে MDও করলো বেচারা, আর MD করার পরে জিদ্দাই এসেছিল কিছুদিন, তারপরে আবার থাকতে পারেনি, সেখান থেকে চলে গেছে। তো এই হাকিমুল উম্মত, হাকিম হাকিমুল উম্মত কার উপাধি জানেন তো, আশরাফ আলী থানভী, নাম নেই না বিয়াদবি হয়ে যাবে, মোহাম্মদ রসুল্লাহ নাম নিলে অসুবিধা নেই, আবু বকর উমর ওসমান বললে অসুবিধা নেই, বিয়াদবি হয় না, কিন্তু আশরাফ আলী থানভীর নাম নিলে বিয়াদবি হয়ে যাবে, তাই তার নাম দেওয়া হয়েছে হাকিমুল উম্মাহ। এই হাকিমুল উম্মাহ সাহেব কি বলেছেন, একটি কিসা বয়ান করেছেন, যে কিসা আছে, কোন এক দেশে একজন কাফন চোর ছিল, কাফন চোরা, এই কাফন চোরার বড় কেসা শুনিয়েছে, যাই হোক কাফন চুরি করতে গেছে এক ওলিস, আরে চুরি করবি সাধারণ লোকের চুরি কর, ও পাগল চোর ছিল, জানে না যে কার চুরি করতে গেছে, আল্লাহর ওলির চুরি করতে গেছে। অতঃপর কবর খুঁড়িয়া কাফন খুলিতে আরম্ভ করলো, গেল ওই ওলির কবর খুঁড়তে গেছে, সিনা পর্যন্ত খোলা মাত্রই দরবেশ সাহেব চোরের হাত ধরিয়া বসিলেন, দরবেশ মানে পীর সাহেব, বুঝতে তো পারছেন, দরবেশ মানে পীর, ধরিয়া বসিলেন, গভীর অন্ধকার রাত্রে মুর্দার হাত ধরিয়া বসার ফলে ওই ব্যক্তি ভয়ের চোটে চিৎকার মারিয়া বেহোশ হইয়া পড়িয়া মারা যায়। আর চোর কি আর বাঁচতে পারে, কবরে কাফন চুরি করতে গেছে আর ওর হাত ধরে বসে আছে ওই মৃত আল্লাহর, আল্লাহর ওলি তাদের ভাষায়, আসলে শয়তানের বলি এসব। আর এইসব কিসা কাহিনী হয় হয়নি, প্রথম কথা হচ্ছে এসব সোনা ভানের কিসা, সোনা ভানের কিসা শুনেছেন নাকি, হ্যাঁ, ওই আশিমন নাকি জলপান করতো, হ্যাঁ, বা দুধে ভাতে, দুধে ভাতে আর পানিতে এসব আশিমন নাকি পান করার কিসা কাহিনী, সোনা ভানের কিসা বাঙালিদের মধ্যে খুব প্রসিদ্ধ আগের যুগে, তো এসব সোনা ভানের কিসা, হাকিমুল উম্মত সোনা ভানের কিসা শোনাচ্ছেন আশিমন জলপানের কথাবার্তা। তো মরি গেল চোর, দরবেশ সাহেব ওই রাত্রে তাহার এক খলিফাকে স্বপ্ন যোগে বলিলেন, তার মানে এই আকিদা পীর সাহেবের যে স্বপ্ন দেখাবার ক্ষমতা তার আছে, বলুন স্বপ্ন দেখাবার ক্ষমতা কার, আপনাকে যদি একটা একটা করে আকিদাই ধরি যে আপনার কি বিশ্বাস আছে, আপনাকে আমি স্বপ্ন দেখাতে পারি, আপনাকে চরমোনাই পীর স্বপ্ন দেখাতে পারে যে নিজেই দেখাবে স্বপ্ন, তার হাতে এই পাওয়ার আছে, আপনাকে মোহাম্মদ রসুল্লাহ আরো আগে শেষখানেই চলে যান না কেন, সৃষ্টির সেরা যিনি মোহাম্মদ রসুল্লাহ নিজেই স্বপ্ন দেখাবেন, এই ক্ষমতা মোহাম্মদ রসুল্লাহকে দেওয়া হয়েছে, একটি দলিল চাই শুধু, কোরআনের একটি আয়াত অথবা রসুল্লাহ একটি হাদিস যে মোহাম্মদ সাল্লামকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে তিনি স্বপ্ন দেখাতে পারেন, এসে ক্ষমতা আছে, আছে কোনো দলিল, মা আনজাল আল্লাহ বিহামিন সুলতান, আয়াত ভুলবেন না, আল্লাহ বলছেন এইরকম কোন প্রমাণ আমি নাজিল করিনি আমি আল্লাহ। তাহলে এইসব কথা কোত্থেকে আসলো, প্রবৃত্তির অনুসরণ, আর জান অনুমান ভিত্তিক খেয়াল খুশি কথাবার্তা, স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন দেখাবার মালিক আল্লাহ, ভালো স্বপ্ন দেখাবার মালিক আল্লাহ, খারাপ স্বপ্ন দেখাবার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। খলিফাকে স্বপ্নে বলিলেন যে আমার কবরে শায়িত চোরকে তুমি গোসল দিয়ে আমার পাশে দাফন দাও, মরে গেছে এমনি রাখলো না, এখন গোসল দিতে বলছে, এই চোরকে গোসল দিয়ে আমার সাথেই দাফন দাও। স্বপ্নের ভিতরে খলিফা সাহেব জিজ্ঞাসা করেন, হুজুর আপনি টাকা দেওয়া সত্ত্বেও যখন চোর এই কাজ থেকে ফিরে নাই, মানে চোরকে সংশোধন করার চেষ্টা করা হয়েছে, তারপরে সে সংশোধন হয়নি, আবার কাপড় চুরি করতে এসছে, তখন তাহাকে এত সম্মান করার আবশ্যক কি? কেন এত সম্মান করবেন? আপনার পাশে আবার কবর ফেলেন কোথাও নিয়ে গিয়ে ফেলে দিতেন ওকে, কেন আপনার কবরে একে দাফন করব। দরবেশ সাহেব বলিলেন, বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে, এখন কিয়ামতের দিবসে ওকে ছাড়িয়া আমি কেমনে পুলসিরাত পার হইয়া যাইব। দেখলেন, এ হল হাকিমুল উম্মতের আকীদা, আশরাফ আলী থানভীর আকীদা, এ হচ্ছে ইসহাক সাহেব চরমোনাই পীরের আকীদা, এ হলো ফজলুল করিমের আকীদা, জি এ হলো দেওবন্দি আকীদা। নিজের পক্ষ থেকে শোনাচ্ছে না, তার কিতাব থেকে, কিতাবও বলে দিচ্ছি আপনাদেরকে, ভেদে মারিফাত ইয়াদে খোদা। আয়াত শুনলেন, কুল্লুহুম আতিহা ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের মাঠে প্রত্যেকে একা একা হাজির হবে। আল্লাহু আকবার, আল্লাহ বলছেন যে ফারদা একা একা হাজির হইতে হবে, আর বলছে যে আমি ছেড়ে যাব না, পুলিশেরা তো সাথে নিয়ে যাব, কবর থেকে সাথে নিয়ে নিল। তারপরে মন্তব্য করছেন যে চরমনায় পীর, ওগো প্রাণের বন্ধুগণ, আল্লাহর ওলির হাতের সঙ্গে হাত লাগার কারণে যদি একটি চোরের মুক্তি হওয়ার আশা করা যায়, তবে হক্কানি পীরের কাছে মুরিদ হইলে আপনাদের জন্য কত দূর ফায়দা হইতে পারে তাহা চিন্তা করিয়া দেখুন। দলিল হক্কানি পীরের মুরিদ হওয়ার দলিল কোরআন হইল না, হাদিস হইল না, সাহাবাই কেরামের উক্তি হইল, কি হইল? একটা চোরের সোনাভানের কিস্সা। হ্যাঁ, হাকিমুল উম্মত বয়ান করেছেন, এতে যদি চোরের মুক্তি হতে পারে তাহলে আপনি মুরিদ হবেন হক্কানি পীরের কাছে, তো আপনার কি মুক্তি হবে না? এগুলি হলো দলিল ইসলামের। এই কিতাবে আর একটি বিষয় আমি এর আগে অনেকবারই প্রশ্ন উত্তরে বলেছি, এ ইশক আশেক মাসুক, আল্লাহকে মাসুক বলা, আর যে পীর অথবা যে মুরিদ হয়েছে সে হচ্ছে আশেক, আল্লাহর আশেক, আর তারপরে বাংলা ভাষায় তার অর্থই করেছে, অর্থটা তার জবান থেকে শুনিয়ে দিই, আল্লাহর প্রেমিক, আল্লাহর কি প্রেমিক, অর্থাৎ প্রেম করা এক কথায়। আচ্ছা, প্রেম করা শব্দটি ভালো না মন্দ? একটা মাধ্যমিক পড়া বাঙালি ছেলেও বলতে পারে যে প্রেম করা শব্দটি ভালো না মন্দ শব্দ? হ্যাঁ বলুন দেখি, প্রেম করা ভালো শব্দ, আদবের শব্দ? আপনি বলতে পারবেন আপনার আব্বাকে যে আব্বা আপনার সাথে আমি খুব প্রেম করি? আচ্ছা, বাবার ব্যাপারটা, মাকে, মাকে কে ভালোবাসে না? যে মা গো তোমার সাথে আমার খুব প্রেম রহিয়াছে, আমি খুব প্রেম করি তোমাকে, বলতে পারবেন? তাহলে বোঝা গেল যে এই শব্দ সবার জন্য প্রযোজ্য নয়, বাবার জন্য প্রযোজ্য নয়, মায়ের জন্য প্রযোজ্য নয়, বোনকে বড় আপা আপনার আমি প্রেমিক আর আপনি আমার প্রেমিকা, বলতে পারবেন? তাহলে আশেক মাসুক যে আরবিতে শব্দটি আছে সেটি হচ্ছে কেমন শব্দ? যেটি হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসার প্রেমের শব্দ, অথবা যে নাজায়েজ অবৈধ প্রেম করে তাদের ক্ষেত্রে এই শব্দ নোংরা শব্দ সেই ক্ষেত্রে ব্যবহার করে থাকে। আর যে যেটি পবিত্র ভালোবাসা, বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, বোন ভাইকে ভালোবাসে ইত্যাদি, এগুলি হচ্ছে মহাব্বত। এই শব্দ হচ্ছে আরবিতে মহাব্বত, বাংলাতে হচ্ছে ভালোবাসা, স্নেহ করা, শ্রদ্ধা করা, আদর করা, এগুলি শব্দ। আর যদি বাবার জন্য এই শব্দ না চলে, বেয়াদবি শব্দ না চলে, মায়ের জন্য না চলে, বোনের জন্য না চলে, শাশুড়ির জন্য, আরে তোমার মেয়েকেও, শাশুড়ি মা তোমার মেয়েকেও প্রেম করি খুব আর তোমাকেও প্রেম করি, বলতে পারবেন? কোনো বেয়াদব বাঙালি আছে বলতে পারবে? কখনো পারবেন না। তাহলে আল্লাহকে কি করে এত বড় বেয়াদবি করে বলতে পারবেন? এই কথাই বলেছিলাম যে এই কিতাব বহু বেয়াদবি আছে আল্লাহর সাথে, পৃষ্ঠা পৃষ্ঠাতে ইশকার মাসুক আল্লাহর সাথে, ইশকার মাসুক। আর শুধু তাই নয়, এই কিতাবে শোনাবো, বলছে যে একজন লোক আল্লাহর সাথে খেলা খেলতে চায়, প্রেমের খেলা খেলতে চায়, বিয়ে করেছ? বলছে বিয়ে করিনি, আগে বিয়ে করে রেছ, না হলে কেমন করে বুঝবো যে আল্লাহর সাথে কেমন করে প্রেম করে? আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। তুমি বিয়েই করনি, এই প্রেমের স্বাদ পাওনি, দুনিয়ার প্রেমের স্বাদ পাওনি, তো আল্লাহর সাথে কেমন করেই তুমি প্রেম করবে? কি লজ্জাকর কথাবার্তা! এসব কথাবার্তা হিন্দু খ্রিস্টান ইহুদি যদি জানে তো ছি ছি থুথু করবে যে ও ইসলাম, তাহলে এই ইসলাম গ্রহণ করার প্রয়োজনই কি? আমাদের রামায়ণ মহাভারত ভারত যথেষ্ট রয়েছে, এইসব রামায়ণ মহাভারতের এই মতো কথাবার্তা যদি হয় তাহলে কেন ইসলামের দিকে আকৃষ্ট হয়ে বাংলাদেশের 10% বা 5% যাও হিন্দু আছে বা খ্রিস্টান আছে, তারা কেন ইসলাম গ্রহণ করবে? এই ইসলাম দেখে, বিকৃত ইসলাম দেখে সঠিক ইসলাম পেশ করতে হবে। সঠিক ইসলাম না পেশ করলে অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব নয়। আমাদের এখানে একজন ইন্ডিয়ান উত্তরপ্রদেশের আহমদ ইয়াদব বলে এখন বক্তব্য করে, বক্তা সে, এখন মুসলিম হয়ে বক্তা হয়েছে সে, এখন আছে, আজকে আমার সাথে মাগরিবে দেখা করলো সে। সে তাকে জিজ্ঞাসা করা হলো ইসলাম গ্রহণের পরে যে তুমি ইন্ডিয়াতে কেন ইসলাম গ্রহণ করলি, সৌদি আরবে এসে কেন ইসলাম গ্রহণ করলে? তখন সে জবাব দিয়েছিল একটি জবাব, যে ইন্ডিয়াতে আমি হিন্দু ধর্ম আর মুসলিম ধর্মে কোনো পার্থক্য দেখতে পাইনি, কিন্তু সৌদি আরবে যে দেখলাম যে আলহামদুলিল্লাহ এখানে পার্থক্য আছে, হিন্দু ধর্ম শিরকের ধর্ম আর ইসলাম ধর্ম হচ্ছে তাওহীদের আল্লাহর একত্বের ধর্ম, এই পার্থক্য আমার সামনে বাস্তবে প্র্যাকটিক্যালে সুস্পষ্ট হয়ে উঠল, তখন আমি ইসলামের দিকে আকৃষ্ট হলাম, পড়াশোনা শুরু করলাম, মুসলমান হইলাম। আর ওখানে দেখি যে হিন্দুরা দুর্গা পূজা করে আর মুসলিমরা দরগাহের পূজা করে, পার্থক্য কোথায়? হিন্দুদের মধ্যে যে কিস্সা কাহিনী রয়েছে মিথ্যা এসব উপন্যাস ধর্মের নামে, তাও মুসলিমদের মধ্যে পীরতন্ত্র রয়েছে, তাহলে পার্থক্য কোথায়? কিভাবে মুসলিমকে ইসলামের দাওয়াত দেবেন আপনি? শোনেন তাহলে আল্লাহ সম্পর্কে এই বেয়াদবি শব্দগুলি দু একটি শোনাই। নামাজে বা ওয়াজের মাহফিলে অথবা জিকিরের অবস্থায় চিখ মারতে দেখেন অথবা হাত পা আছড়াইতে দেখেন, তবে নিশ্চয় মনে করিবেন যে তাহার রূহ মাশুকের সঙ্গে প্রেমের খেলা খেলিতেছে। মাশুকের সঙ্গে প্রেমের খেলা খেলিতেছে। মাশুক কাকে বলল? আল্লাহকে। আল্লাহর সাথে প্রেমের খেলা খেলিতেছে, কত বেয়াদবি কথাবার্তা। জি, আমাদের দেশে এক শ্রেণী জাহেল হয়েছেন আশেক ইলাহি। মদিনা ইউনিভার্সিটিতে এক বিদ্যার্থী ছেলে পড়ার জন্য এসেছিল, সম্ভবত চিটাগাং দিক থেকে, তো বংশগত বিদ্যার্থী, ওর নাম হচ্ছে আশেক ইলাহি। সবাই তাকে নিয়ে ঠাট্টা মজাক করত, কারণ আরবরা জানে যে আশেক ইলাহি, আয়েশা যা আশেক ইলাহি, আমি তুমি ঈশ্বর প্রেম করো আল্লাহর সাথে, এ কেমন কথাবার্তা? আরে জায়েজ প্রেম করলে স্ত্রীর সাথে প্রেম করো, আর হারাম প্রেম যারা করছে, লিভ টুগেদার যারা করছে, তারা হারাম প্রেম করছে, আর ইয়ে প্রেম কোথায়? বাবা মায়ের সাথে, বোনের সাথে যখন চলে না, তো আল্লাহর সাথে আশেক ইলাহি, আশেক ইলাহি, সবাই এর নাম নিয়ে ঠাট্টা মজাক করত। আরবরা জাহিল হইলেও সে জানে, সহি আকিদা জানে, আকিদার ক্ষেত্রে তাদের ভুল নেই, পাপ করলেও ফাঁসে কি কাজ করলেও মাশাআল্লাহ তাদের এই আকিদা একবার স্পষ্ট। আপনি আশেক ইলাহি বললেই একটা 12 বছর 14 বছর চাই সাজা আশেক ইলাহি। তারপরে আরেকটি কথা বলি, কোরআনে কারিমে আল্লাহর মহব্বতের কথা বহু জায়গায় রয়েছে। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর সাথে মহব্বত করো, ভালোবাসা, ভালোবাসার কথা রয়েছে, মহব্বত শব্দ রয়েছে। তাদের অসুবিধা কি যে মহব্বত বলতো, এই প্রেমে কেন পড়লো তারা? জি, আর এই রহস্যের কারণে পীরের মৃত্যু দিবসকে তারা মৃত্যু দিবস বলে না, কি বলে? অরুস। কারণ প্রেম করলেন নাজায়েজ, আজকাল প্রেম, একজনকে বিয়ে করবেন বলে প্রেম করতে 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 দেশে গেলেন, তারপরে বিয়ে করলেন, এতদিন দেখা শেখা হয়নি, শুধু টেলিফোনে প্রেম চলছে, চিঠি পত্রালাপেই শুধু প্রেম চলছে, আর তারপরে বিয়ে শাদী হইলো, তারপরে দেখা হচ্ছে না, লোকজন একটু সমাগম কমবে তাহলে রাত্রে গিয়ে দেখা শেখাতে হবে, ওই যে রাত্রে দেখা হইলো, ওটা হচ্ছে ইয়ামুল ওরস, ইয়ামুল ওরস, বিবাহ শাদীর দিন, শাদীর দিন। পীরেরা আল্লাহর সাথে নাকি এই না প্রেম করতে থাকে, এই বিয়াদবি করতে থাকে, করতে থাকে, দেখা হয় না মানে মরণ হয় না, হয় না, হয় না, যেদিন মরণ হইলো আল্লাহর সাথে এখন প্রেমের খেলা খেলতে শুরু করলো কি সাক্ষাতে, আউযুবিল্লাহ। এর সাথে তুলনা করা হয়েছে, যে বাসর রাতের সাথে তুলনা করা হয়েছে পীরকে আল্লাহর সাথে, তারপরে মৃত্যুর দিন তারা আল্লাহর সাথে বাসর করে, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এইসব খোরাফাত এবং শিরকি কুফরিয়া বেয়াদবি আকিদা থেকে আল্লাহ পানাহি তারকক মুসলিম উম্মতকে। ইমাম ফখরুদ্দিন রাজির একটি গল্প শুনিয়েছে এখানে। এক বিদাতি পীর ছিল রুমি, ওই রুমির বরাত দিয়ে এখানে বর্ণনা করেছে চরমনায়ের পীর, যে ইমাম ফখরুদ্দিন রাজি খুব বড় আলেম ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। ইমাম ফখরুদ্দিন রাজি একজন বড় মুফাসসির এবং আলেম ছিলেন। তার একটি প্রসিদ্ধ তাফসির রয়েছে, তাফসির কবির, তাফসির আল কবির, এই লেখকও লিখেছে তার সম্পর্কে, কিন্তু তার সম্পর্কে দেখেন শরীয়ত নিয়ে এবং দিনের এলেম নিয়ে কত ঠাট্টা মজাক করা হয়েছে। বলছে যে ফখরুদ্দিন রাজি নামে এক ব্যক্তি বড় আলেম ছিলেন, একদা তাহার মনে মুরিদ হওয়ার ইচ্ছা হইল, মুরিদ হওয়ার ইচ্ছা হইল। প্রথম কথা হয় কিসা হচ্ছে বানানো কিসা, আর না হলে বিভ্রান্তির শিকার হয়েছে। ফখরুদ্দিন রাজি যে বিভ্রান্তির শিকার হবে না, আমল বানা যাবে না, আল্লাহর নবী ছাড়া কারো জন্য গ্যারান্টি দেওয়া হয়নি। আল্লাহর নবীর হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে অর্থাৎ সাহাবি হয়েছে, তারপরে যাকাত অস্বীকার করে মুরতাদ হয়েছে, এরকম কিছু লোক ইসলামের ইতিহাস সিরাতুন নবী পড়েন। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পর মুসাইলামা কাজ্জাব মৃত্যুক যখন নবুয়ত দাবি করলো আল খারাজ এলাকায়, বর্তমান আল খারাজ এলাকায়, ইয়ামামা বলা হয় এলাকায়, তখন তারা ওর কলে তার বংশের লোক ছিল, ওই মুসাইলামা কাজ্জাব এর বংশের লোক ছিল, বলছে আমাদের বংশের নবী এর প্রতি ইমান নিয়ে আসবো, মোহাম্মদ রসুল্লাহকে ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে সে মুসাইলামা কাজ্জাবের অনুসারী হয়ে গেল, উম্মত হয়ে গেল। তাহলে যদি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করেও মুরতাদ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ইমাম ফখরুদ্দিন রাজির গুমরাহির সম্ভাবনা রয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজির সম্পর্কে দেখেন কি মজার কথা বলছেন, পীর পাচ্ছে না, মুরিদ হওয়ার ইচ্ছা হলো কিন্তু মনোপুত কামেল পীর পাইতেছিলেন না। পরে বহুদূরে এক পীর সাহেবের সন্ধান পাইয়া তাহার দরবারে হাজির হইলেন, তাহার অবস্থা দেখিয়া খাঁটি পীর বলিয়া তাহার নিকট পছন্দ হইল। মাওলানা সাহেব খাস সময়ে হুজুরের দরবারে উপস্থিত হইয়া মুরিদ হওয়ার ইচ্ছা প্রকাশ করিলেন। হুজুর পরিচয় জিজ্ঞাসা করেন, তিনি বলেন আমার নাম ফখরুদ্দিন রাজি। পীর সাহেব বলিলেন আপনি কি ইমাম ফখরুদ্দিন, যাহার সমকক্ষ কোনো আলেম বর্তমানে নেই? তিনি বললেন জি হ্যাঁ, আমি সেই অধম। পীর সাহেব বলিলেন বাবা, মজার কথা শুনেন, এখন মজার কথা শোনাচ্ছি, বাবা আপনার মধ্যে এত এলেম যে এলেমে মারেফাত ঢুকিবার জায়গাই নেই, জায়গাই নেই, এত এলেম হয়েছে আপনার মধ্যে, জাহিরি এলেম হয়েছে মানে শরীয়তের এলেম, যে বাতেনি এলেম আপনার মধ্যে দেবো কোথায়, কোনো জায়গাই নেই। বলেন এইসব কথাবার্তা যুক্তিসঙ্গত কথা, সায়েন্স টেকনোলজির যুগে যুক্তিসঙ্গত কথা যে এলএম শিখতে 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 মগজ ভর্তি হয়ে গেছে অথবা হৃদয় ভর্তি হয়ে গেছে আর এলএম ঢুকবে না, এরকম ব্যাপার স্যাপার আছে নাকি? অনেক সায়েন্স পড়া ছাত্র আছেন এখানে, অনেক অনেক ভালো ভালো এখানে ডিগ্রিওয়ালা লোক আছেন আমাদের, বলুন দেখি কত অযৌক্তিক অবাস্তব কথাবার্তা। ইসলাম কি এরকম অবাস্তব নাকি যে আপনার এত এলএম হয়ে গেছে, এলএম এখন কমাইতে হবে, হ্যাঁ আনলোড করতে হবে, এখন ওভারলোড হয়ে গেছে, না হলে গেলেন আপনি, না হলে আপনাকে এই বাতিন ইলম দেওয়া যাবে না। আচ্ছা এখানে আরেকটি মজার কথা তার সাথে সাথে শুনিয়ে দিই, এখানে এক ইলম ছিল ফখরুদ্দিন রাজির কাছে তাই না, দিনের ইলম শরীয়তের ইলম, আর এ আর কোন ইলম দেবে, বলছে ইলমে মারিফাত ঢুকাইবে। তাহলে একটি কথা এখানে স্পষ্ট হয় এদের আকীদা থেকে, এদের কাছে ইলম দুই প্রকার, আর তা আপনারা শুনেছেন তাদের থেকে, হ্যাঁ এই জন্য তারা বলে শরীয়ত হাকিকাত মারিফাত আর কি তরিকত, এসব কথাবার্তা বলে। আচ্ছা আর এলএমকে দুই ভাগে ভাগ করে, এই চারটি কথা তো প্রসিদ্ধ রয়েছে, জানি না কি জন্য এইভাবে তারা আবিষ্কার করেছে, তরিকত মানে এই তরিকার উপরে চলতে হবে, মারেফাত মানে গোপনীয় এলএম হাসিল করতে হবে, আর শরীয়ত মানে বাহ্যিক শরীয়ত, নামাজ রোজা হজ জাকাত উযু গোসল এইসব এলএম, হ্যাঁ আর একটা কি হাকিকত, হাকিকত মানে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাও, এটি হবে তাদের ভাষা। তো শোনেন, তাহলে তারা এলএমকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে শরীয়ত মানে জাহিরি এলিম, শুধু তাই না, এই শুধু না, এছাড়াও বহু লোকের কথা দেখলাম, দেওবন্দের মুহতামিম কারি মোহাম্মদ তাইয়েব তার কিতাব আমার বাসাতে রাখা আছে, সেই কিতাবে তিনি এইভাবে স্পষ্ট করে বলছেন। তাহলে দেওবন্দীদের আকিদে হচ্ছে যে এলেম দুই প্রকার, ইসলামের এলেম একটা হচ্ছে জাহিরি এলেম আর একটা হচ্ছে বাতেনি এলেম। এই ভাগ কোথেকে আসলো? কোরআনের একটি আয়াতে আছে, আমি একটি আয়াত চাই, বেশি চাই না, একটি আয়াত আমার ইমানের জন্য যথেষ্ট, আমার বিশ্বাস করার জন্য যথেষ্ট, আল্লাহ পাকের একটি আয়াত, যেখানে এলেমকে ইসলামিক শরিয়ার এলেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শরিয়ত বাহ্যিক নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি উযু গোসল, আর আরেকটা হচ্ছে মারিফাত মানে ভিতরের এলেম, যেগুলি সাধারণ মানুষ জানে না, যেগুলি পীর ছাড়া জানা যায় না, একটি আয়াত চাই অথবা একটি সহিহ হাদিস চাই, বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ সিয়াসিতা জানেন, ছয়টি কিতাবের একটি কিতাবে একটা সহিহ হাদিস দেখাতে পারলে হবে যে এলেম দুই ভাগে বিভক্ত, কোরআনেও নেই হাদিসেও নেই সাহাবায়ে কেরামের উক্তিতেও নেই কোথাও নেই, আসলো কোথা থেকে? তাহলে এই আগাছা ঢুকলো কোথা থেকে মুসলিম উম্মাতে, মুসলিম উম্মাকে বিষাক্ত করলো কি করে এই বিষ, কোত্থেকে ঢুকলো? শুনে রাখুন ভালো করে, মুসলিম জাতিকে গোমরাহ করার জন্য আবদুল্লাহ বিন সাবা ইয়াহুদি, ইয়াহুদি ছিল, ইয়ামান দেশে ইয়াহুদি ছিল, সে ইসলাম গ্রহণ করলো ধ্বংস করার জন্য মুসলিমদেরকে, মুসলিম জাতিতে ফাটল ধরাবার জন্য, তারপরে বিভিন্ন দেশে দূরে দূরে মক্কা মদিনায় আসে না, কারণ মক্কা মদিনায় আসলে সাহাবায়ে কেরামের সংখ্যা বেশি রয়েছে, তাবেইন জ্ঞানী লোকেরা রয়েছে, এখানে তো গোমরাহ করতে পারবো না, চলে গেল আপনার সামদেশে, সামদেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। সেখানে মাবিয়া রাজি আল্লাহ তালাও ছিলেন, আর সেখানে অনেক সাহাবাই কেনারা পৌঁছে গেছিলেন, সুতরাং সেখানে কোনো তাল পেল না, চলে গেল মেশরে, গুমরা ইরাকে, এসব দেশে গিয়ে গুমরা করল লোকজনকে। নতুন নতুন কথাবার্তা, তার মধ্যে একটি কথা যে আলী রাজি আল্লাহ তালানহকে আল্লাহ বিশেষ এলেম দান করেছেন, আর আলী রাজি আল্লাহ তালানহকে আল্লাহ তার উলুহিয়াতে প্রভুত্বে ভাগ দিয়েছেন, অর্থাৎ আলী হচ্ছে এলা। এই আকিদা ইহুদিদের ঘর থেকে আসলো, আবদুল্লাহ বিন সাবার আকিদা, সে নিয়ে এসে ঢুকালো মুসলিমদের মধ্যে ফাটল ধরার জন্য। মুসলিম জাতিকে ডিভাইড করতে হবে, না হলে ধ্বংস করা যাবে না এই জাতিকে। অনেক চেষ্টা করলাম, যুদ্ধ করে এদেরকে পারা যাবে না, কোনো কিছুতেই পারা যাবে না। তাহলে কিভাবে পারা যাবে? এদেরকে ভাঙন ধরাইতে হবে এদের মধ্যে। কিছু লোককে পয়দা করলো যারা বলতে লাগলো যে আলী এলাহ, আলী মাবুদ উপাস্য, প্রভুত্বের অনেক গুণ রয়েছে তার মধ্যে, তিনি দিতে পারেন, তিনি নিতে পারেন, এবং তার কাছে বিশেষ এলেম রয়েছে বাতেনি, যে আবু বকরও জানে না, উমারও জানে না, উসমানও জানে না, কেউ জানে না, সাহাবারা কেউ জানে না। বুঝতে পেরেছেন? এই এলেম ওদের থেকে আসলো, যারা গ্রহণ করলো তারা বর্তমানে বিভিন্ন দেশে রয়েছে, যাদের বিভিন্ন দল, তারাও বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। তাদের মধ্যে যারা একেবারে আপনার বাতেনি আকিদা বিশ্বাসী, অর্থাৎ প্রত্যেকটি ইসলামের পরিভাষা যা রয়েছে, যেমন সলাত, জাকাত, হজ, সোম, প্রত্যেকটির বাহ্যিক ব্যাখ্যা না, বলছে সোম মানে এই রোজা পালন নয়, সলাত মানে এই নামাজ পড়া নয়, জাকাত মানে এই জাকাত নয়, এই যে জাকাত দিচ্ছে শতকরা 2.5%, সেই সব নয়। এই ফিরকাটিকে বলা হয় বাতেনি ফিরকা। এই ফিরকাকে কি বলা হয়? এরা আসলে পরিচিত শিয়া বলে, শুনে রাখুন ভালো করে, এরা পরিচিত শিয়া বলে, কিন্তু শিয়াদের মধ্যে বিভিন্ন গ্রুপে ভাগ হয়েছে তারা। তার মধ্যে এই ইরানি জাতি, এরা ইসনা আশারিয়া, 12টি ইমাম নিষ্পাপ মাসুম, এতে বিশ্বাসী। আর আরেকটি দল বাতেনি বলে পরিচিত তারা, আর বাতেনিদের মধ্যে আবার কয়েক ভাগ হয়েছে। যেমন আমি বলেছি যে ভারত উপমহাদেশে যারা বর্তমানে নিজেদেরকে হানাফি বলে তারা পাঁচ ভাগে বিভক্ত হয়েছে, তেমনই এই বাতেনিরা কয়েক ভাবে বিভক্ত হয়েছে। তার মধ্যে একটির নাম, কয়েকটির নাম বলছি আপনাদেরকে, যারা বাতেনি, অর্থাৎ শরীয়তের বাতিন রয়েছে, গোপনীয় রহস্য রয়েছে, গোপনীয় অর্থ রয়েছে, যে গভীরতাতে না গেলে ওগুলো জানবে না। যারা নামাজ পড়ে তারা নামাজই পড়ে, জাহিরটাই জানে, ভিতরের যে সালাতের অর্থ আছে জানেই না। জাকাত শতকরা 2.5% দেয়, শুধু বাহ্যিকটা জানে, আসল যে অর্থ সেটা জানেই না। ওরা এই জাকাতে বিশ্বাসী নয়, এই হজে বিশ্বাসী নয়, এই রোজাতে সিয়ামে বিশ্বাসী নয়, এই নামাজেও বিশ্বাসী নয় তারা। তাদের একটি দলের নাম শুনে রাখুন, এই দলগুলি ইন্ডিয়া, পাকিস্তানে রয়েছে, জি, বাংলাদেশেও কিছু রয়েছে, আর কিছু আরব দেশে রয়েছে, আর বিশেষ করে ইউরোপ পশ্চিমা দেশগুলিতে রয়েছে, ব্রিটেনে, ফ্রান্সে এরা রয়েছে। এদের দাওয়াত সেখানে খুব সক্রিয়ভাবে কাজ করছে মুসলিমদের মধ্যে, কারণ সেখানকার মুসলিমরা যেহেতু ইসলাম সম্পর্কে শিখার বড় কোনো ইসলামী প্রতিষ্ঠান নেই, তাদেরকে গুমরা করার জন্য বড় সুযোগ রয়েছে। তো এদের নেতারা বেশিরভাগ ওই পশ্চিমা দেশগুলিতে, ব্রিটেন, ফ্রান্সে বাস করে। তাদের একটি দলের নাম আগা খানি, শিক্ষিত লোকেরা অনেকে নাম শুনেছেন, অনেকে লিখে না অমুক আগা খানি ও আগা খানি, এই বাতেনি, তাদের বাতেনি ব্যাখ্যা রয়েছে ইসলামের। আর একটি নাম হচ্ছে বোহরা, যা পাকিস্তান করাচিতে সবচেয়ে বেশি বাস করে, আর ইন্ডিয়ার বোম্বাই সবচেয়ে বেশি বাস করে, যাদের পুরুষদের স্পেশাল টুপির আর পাঞ্জাবি দেখে বোঝা যায়, আর মহিলাদের বোরকাও আলাদা, তা দেখলে বোঝা যায় হারামে মক্কা মদিনাতে হজ মৌসুমে বা অন্য উমরার মৌসুমে দেখতে পাবেন বোহরা এরা। আচ্ছা, বোহরারা আর আগাখানিরা, এরা তাদের যে বর্তমান যে কোনো যুগের যে ইমাম হবে তাদের নিষ্পাপ, তার তাকে সেজদা করে, তাকে যদি সামনে না পায় তাহলে তার ছবি রেখে সেজদা করে। এবং আমার ওস্তাদ মদিনা ইউনিভার্সিটি, তিনি বলেছিলেন যে এই বোহরারা, তারা প্রত্যেক দোকানে এবং প্রত্যেক রুমে তাদের ইমামের সুলতানের ছবি থাকবে, মানে যিনি নিষ্পাপ ইমাম, তাদের মাসুম ইমাম, আর তাকে তারা সেজদা করে। দোকান যেমনই খুলবে, তেমনই হিন্দুদের মতো, হিন্দুরা যেমন পূজা পাঠ করে দোকান টোকান খুললে তেমনই তারা করবে। এটি আমি পরীক্ষা করার জন্য একবার কলকাতা গেলাম, কলকাতা গিয়ে দেখলাম একটা বোহরার দোকান, বললাম এই সুযোগই সুযোগ, দোকানে কিছু কেনাকাটার বাহানে কিনবো না, একটু ঘোরাঘুরি করবো, দেখি তো ভিতরে দিয়ে গিয়ে আছে কি। ঢুকতে মাত্রই ভিতরে দেখি ওই যে যেমন ওয়াল রয়েছে, ওয়ালে ওই সুলতানের ছবি, তাদের ইমাম মাসুমের ছবি, আর তার পূজা করে তারা বোহরা। তারপরে সামদেশে, সিরিয়া দেশে, জি, রয়েছে নোসাইরি, নোসাইরি। আর একটি দল রয়েছে দুরুজ, এরা হলো সব বাতেনি। এদের কাছে ইসলামের বাতেনি গোপনীয় ব্যাখ্যা রয়েছে, যা সাধারণ লোক জানে না। তারপরে যারা এই বারো ফিরকা, আপনার ইসনা আশারিয়া, বারো ইমামে বিশ্বাসী, যারা শিয়া রাফেজি, তাদের কাছেও, তাদের কথা শুনেন, তাদের কথা হচ্ছে যে কোরআনে কারিমে যা আছে তা তো জাহিরি সবাই জানে, কিন্তু দশ পারা গোপনীয় আছে তাদের এক শ্রেণীর লোকদের বিশ্বাস। এবং তাদের কিছু লোকের বিশ্বাস দশ পারা না হইলেও কিছু আয়াত আছে যেগুলিকে মাইনাস করে দিয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি ছড়িয়ে দিচ্ছে, যেগুলোতে আলীর অনেক বৈশিষ্ট্যের কথা ছিল। আলীর খেলাফতের কথা ছিল, তো প্রথম খলিফা তিনি হবেন, তারপরে আলীর মধ্যে প্রভুত্বের ক্ষমতা রয়েছে, আর তারপরে ইত্যাদি ইত্যাদি, তারপরে ইসলামের অনেক গোপনীয় ব্যাখ্যা রয়েছে, এগুলি কথা ছিল সব, সেগুলিকে সরিয়ে দিয়েছে কোরআন থেকে, কোরআন তাদের কাছে সুরক্ষিত নয়, এই আকীদা তাদের রয়েছে। জি, এ হচ্ছে বাতিনী ফিরকা, বাতেনি ফিরকা। এই বাতেনি ফিরকাদের থেকে সুফিবাদ কিছু নিল, শুধু হিন্দু ধর্ম থেকে নেয়নি আর ইসলামের লেবাস পরাইনি, এরা নিয়েছে ওই বাতেনি আব্দুল্লাহ বিন সাবা ইহুদির আকীদা, যে শরীয়ত হচ্ছে বাহ্যিক, যা নামাজ রোজা মাসলা মাসালি ইত্যাদি, এগুলি আলেম ওলামারা জানে, আর বাতেনি যে গোপনীয় যে ব্যাখ্যা রয়েছে ইসলামের, তা বিশেষ বিশেষ ব্যক্তিরা অর্থাৎ পীরে কামেলরাই জানে। এই জন্যই দেখা যায় আমি সাজরানামা, তার সাজরানামা, আমাদের এই চরমনাইর পীর সাহেবের সাজরানামার কথা আপনাদেরকে শোনাবো। এই সাজরানামাতে যে সিলসিলা তিনি পৌঁছিয়েছেন, তিনি আবু বকর পর্যন্ত পৌঁছাননি, উমর পর্যন্ত পৌঁছাননি, উসমান পর্যন্ত পৌঁছাননি, কোথায় পৌঁছিয়েছেন? আলী রাদিয়াল্লাহ তাআলা পর্যন্ত। কেন, রহস্য কি? ওই যে আব্দুল্লাহ বিন সাবার কাছ থেকে ওই যে শিক্ষা নেওয়া হয়েছে, বাতেনি শিক্ষা, আর পীরতন্ত্রের শিক্ষা ও বাতেনি শিক্ষা। জি, যার ফলে সাজারা যখন আসবে তখন আবার আর একটু কিছু শোনাব। আচ্ছা, ফখরুদ্দিন সাহেব বললেন, ইমাম ফখরুদ্দিন, যে হুজুর তবে আমার উপায় কি, আমার এত এলিম হয়ে গেছে, আপনি দিতেই পারবেন না আর মারিফতি এলিম, তাহলে কি করব? হুজুর জবাব দিলেন, বাবা পীর জবাব দিচ্ছে, এক কাজ করুন, এক বছর যাবত কিতাব দেখা বন্ধ করিয়া দিন, এক বছর যাবত কোরআন হাদিস পড়া কিতাব দেখা বন্ধ করিয়া দেন। বলুন, এটি কোনো খাঁটি মুসলিম বলতে পারে যে কোরআন হাদিস পড়াই আপনার মহা মুশকিল হয়ে গেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে বাধা, সুতরাং আপনি এক বছর স্টপ করে দেন? আমার মতো লোক এক বছর যদি কোরআন হাদিস ছেড়ে কোম্পানিতে চাকরি করতে লাগে, তো আমার এলিম কতটা কমবে আপনি চিন্তা করেছেন? মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করা হয়ে গেল প্রায় 14-15 বছর, যদি তখন থেকে যদি অন্য লাইনে চাকরি করতে লাগলাম, অনেক বেতনের অফার কোম্পানিগুলিতে, চাকরি করলে আরবি যেহেতু আমরা জানি কয়েকটি ভাষা, অনেক বেতন পাওয়া যাবে ইসলামী সেটা ইসলামী প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে, যদি সেখানে যেতাম তো আজ জিরোতে চলে আসতাম, যা পড়েছিলাম তা শেষ হয়ে যেত। জি, কি শিক্ষা দেওয়া হচ্ছে তাহলে? যে শরীয়ত শিখিও না, এ হচ্ছে আল্লাহকে পাওয়াতে বড় বাধা। জি, তাহাতে যতটুকু জায়গা খালি হইবে ওইখানে কিছু এলিমা মারিফাত রাখিতে চেষ্টা করিব, তখন ওখানে মারিফাত দেব তোমাকে। অথবা মাওলানা সাহেব জঙ্গলের ভিতরে গিয়া কয়েকটি পুরাতন মসজিদে বসিয়া কাগজ কলম লইয়া লিখিতে আরম্ভ করিলেন, জঙ্গলে চলে গেলেন। বলুন, জঙ্গলে যাওয়া ইসলামে আছে নাকি? জুমার দিনে বলেছি, লা রহবানিয়াতা ফিল ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামে বৈরাগ্যবাদ নেই, ইসলামে সন্ন্যাসী হওয়া নেই, বনে জঙ্গলে গিয়ে ইবাদত করা উপাসনা করা ইসলামে নেই, হারাম। আল্লাহ কোরআনে সূরে হাদিদে বলছেন, রহবানিয়াতান, কোরআন আয়াত শুনে রাখুন, এখানে তো কোরআন আর হাদিস পাবেন না, শুনুন আমার কাছে কোরআন এবং হাদিস এবং শিখতে অভ্যাস করুন। রহবানিয়াতান ইবতাদাউহা, তারা এই বৈরাগ্যবাদকে তারা আবিষ্কার করেছে, আল্লাহ বলছেন আবিষ্কার করেছে তারা। জি, আল্লাহর দিনে বৈরাগ্যবাদ নেই, 10 দিনের এতিকাপ মাত্র আছে, তাতেও আপনি কোরআন হাদিসের চর্চা করেন, পড়াশোনা করেন, কোরআন তেলাওয়াত করেন, তাতে ইবাদত হচ্ছে, এলেম হচ্ছে আপনার, তার মধ্যে ইসলামিক আলোচনার সুযোগ হলে এতিকাপও করছেন, ইসলামিক বক্তব্য রাখেন মসজিদে বসে বসে, মসজিদের বাইরে গিয়ে নয়, যাতে করে কোরআন হাদিসের এ হয়, চর্চা হতে থাকে। শোনেন, তারপরে অথবা মাওলানা সাহেব জঙ্গলের ভিতরে গিয়ে কয়েকটি পুরাতন মসজিদ এসব করতে লাগলেন, কাগজ নিয়ে লিখালিখি করতে লাগলেন, ওটাও পছন্দ হলো না পীর সাহেবের। এক বছর পরে পীর সাহেবের দরবারে হাজির হইয়া তিনি বলিলেন, আপনার আদেশ অনুযায়ী কোনো কিতাব দেখি নাই, এক বছর কোনো কিতাব দেখে নাই, কিভাবে গুমরা করছে তাহলে? হুজুর বলিলেন, তবে এত দীর্ঘদিন কি করিয়াছেন? বলিলেন, হুজুর কিছু লিখিয়াছি, কিছু লিখিয়াছি। হুজুর বলিলেন, কি লিখিয়াছেন আমাকে দেখান। হুজুরের কথা মতো সেই লেখা হুজুরের সম্মুখে লইয়া লওয়া হইলে উহা দেখিয়া তিনি অবাক হইয়া বলেন, বাবা এত বড় তফসির কিতাব না দেখিয়া লিখিয়াছেন, তফসির কবির লিখে দিয়েছেন তিনি। তফসির লিখেছেন তাহলে তো কাম খারাপ হয়ে গেছে, তাহলে তো আরো এলেম বেড়ে গেছে। শোনেন, তার ভাষায় শোনেন, আমার ভাষায় না বলে পীর সাহেবের ভাষায় শোনেন, ইহাতে আপনার এলেম আরো বৃদ্ধি পাইয়াছে, তাই আপনাকে আমি মুরিদ করিতে পারিব না। তাহলে মুরিদ কারা হয়, জ্ঞানী হয় না জাহেল মূর্খ অকাটগুলি হয়? যত বড় জাহেল হবেন তত বড় মুরিদ হইতে পারবেন, বুঝতে পেরেছেন? কারণ যত বড় জাহেল হবেন তত শয়তানের শিকার করতে পারবে, শয়তান তত বেশি পথভ্রষ্ট করতে পারবে, আলেমকে জ্ঞানীকে শয়তান পথভ্রষ্ট করতে পারে না। এলেম যত কমবে তত বেশি শয়তান সুযোগ নেওয়ার চেষ্টা করবে। বাস্তব কথা কিনা দেখুন, এলেম কমাচ্ছে কারণ শয়তানে গ্রাস করবে, তো তাদের সুযোগ নিতে হবে। এত বড় আলেম ফখরুদ্দিন রাজি, এত বড় মুফাসসির, তাহলে তো এলেম না কমালে শয়তান গ্রাস করতে পারছে নাকি? তাই আপনাকে আমি মরিদ করিতে পারিব না, আপনাকে আমি দোয়া করি প্রকাশ থাকে যে মৌলানা সাহেব যে কিতাব লিখেছেন তাহার নাম তাফসীরে কবীর, যাহার মূল্য এখনো 2-3 হাজার টাকার কমে নাই। যাই হোক, তারপরে কেমন করে তাকে মরিদ বানাবে? শুনেন, সেখান থেকে রওনা হইলেন, সেখান থেকে মৌলানা সাহেব গভীর এলেমের পরিচয়। মৌলানা সাহেব এই কথা শুনিয়া দুঃখিত মন নিয়া, মানে মরিদ তার হইতে পারলেন না, কাম খারাপ হয়ে গেল, আর কত এলিম কমাবে, এলিম আর কমাতে পারছে না, এক বছর গেল। রওনা করিলেন এবং চিন্তা করিলেন যে মৃত্যুর সময় যখন শয়তান ইমান লুটিবার আসিবে তখন পীর ছাড়া উপায় নাই। কি শুনলেন? মৃত্যুর সময় যখন শয়তান ইমান লুটিবার জন্য আসিবে তখন পীর ছাড়া উপায় নেই। পীর সাহেব তো আমাকে মুরিদ করিলেন না, এখন আমার উপায় কি? আমার উপায় কি? এখন আপনাদেরকে প্রশ্ন করি, কারণ প্রশ্ন না করলে আর এসব বাতিলের খণ্ডন না করলে বুঝতে পারবে না যে বিষ ভরা আছে। আচ্ছা বলুন তো, মৃত্যুর সময় শয়তান ইমান লুটিবার জন্য আসে, এর জন্য একটা হাদিস চাই, একটা আয়াত চাই, আছে যে মৃত্যুর সময় শয়তান ইমান লুটার জন্য আসে, অন্য সময় আসে না। অন্য সময় যেমন শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করে তেমন মৃত্যুর সময়, কিন্তু মৃত্যুর সময় আপনার কাছ থেকে শয়তান ইমান কেড়ে নিয়ে চলে যাবে? আপনি যদি ইমান সৎ আমলের উপরে থাকেন, 5 ওয়াক্ত নামাজের উপরে থাকেন আর শরীয়তের পাবন থাকেন, আপনার ইমান কাড়ার সুযোগ কি করেই পাবে? না শিরিক করলেন, না বেদাত করলেন, না পাপ করেছেন, সৎ পথে আছেন আপনি। মানকানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি মৃত্যুর মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পাবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। তো কোথায় শয়তানে ইমান হরণ করে নেবে? আচ্ছা ইমান হরণ, আর আরেকটি কথা, তখন পীর ছাড়া উপায় নেই, এর বা দলিল কি? আচ্ছা ইমান নষ্ট করার জন্য শয়তান লেগে আছে, মানলাম সবসময় লেগে আছে, মৃত্যুর সময় লেগে থাকতে পারে, তখন পীর ছাড়া উপায় নেই, এ কথার দলিল কোরআনে আছে না হাদিসে আছে? মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস ওয়া লাকাদ জাআহুম মির রাব্বিহিম আল হুদা। আল্লাহর পক্ষ থেকে হিদায়াত আসার পরেও তারা গোমরাহ, কোরআন এবং সুন্নাহ চলে আসার পরেও তারা পথভ্রষ্ট। এ কথা ভাবিয়া তিনি শয়তানের সঙ্গে তর্ক করার জন্য 1000 দলিল জোগাড় করিলেন। যাই হোক, তারপরে তার কিসা বড়ই কিসা, এত দলিল জোগাড় করেও, হাজার হাজার দলিল পেশ করেও নাকি শয়তান বিভ্রান্ত করে দিচ্ছিল কাকে? ফখরুদ্দিন রাজিকে। এই সময় ওই পীর সাহেব পীর সাহেব গল্পটা শোনায়, তার গল্প পুরো না শুনলে বোঝা যাবে না। এইরূপ দুইজনের মধ্যে তর্ক বিনিময় হইতে থাকে, অবশেষে মাওলানা সাহেব এক এক করিয়া 1000 দলিল শেষ হইয়া গেল, 1000 দলিল শেষ হইয়া গেল, শয়তানকে মানাইতে পারলো না যে এক আল্লাহ। শয়তান যদি না মানে তো ছেড়ে দেবো, মানবে না, মানবে না, কত মিথ্যা কথাবার্তা পাললো না যখন, তখন শুনেন তাদের কিসসা। এখন ইমাম সাহেব এমন বিপদে পড়িলেন যে বাধ্য হইয়া শয়তানের কাছে পরাজয় স্বীকার করিয়া ইমান হারানোর সম্ভাবনা দেখা দিল, ইমান হারিয়ে যাচ্ছে, দলিল দিয়েও এলেম শিখাও কোনো কাজ হলো না, ইমান হারিয়ে যাচ্ছে, এখন বাঁচাবে কি ইমান থেকে? আল্লাহ আকবার, দেখুন। এই সময় ওই পীর সাহেব বদনা হাতে নিয়ে উজু করিতেছিলেন, মাশা আল্লাহ তাবারাকাল্লাহ, উজু করছিলেন, তাও অনেক দূরে, অনেক দূরে। তিনি ইমাম সাহেবের এই ভয়ানক অবস্থা দেখিতে পাইলেন, দেখে নিলেন, জি দেখে নিলেন, আল্লাহ নবী এরকম দেখতেন নাকি? আল্লাহ নবী দেখলেন, আল্লাহ নবী সাল্লাম জি গজওয়ায় মুরাইসিতে, মুরাইসির যুদ্ধে গিয়েছেন, আর সেখানে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা কাজায় হাজাতে গিয়েছেন পেশা পায়খানা করার জন্য, আর ওখানে থেকে গেছেন, রাসূলুল্লাহ নিজের উঠে চেপে গেছেন, আর সাহাবারা ভাবছেন যারা ওই হাওদাটা উঠিয়ে যেটাতে মায়েশা বসেছিলেন, ভাবলেন যে মায়েশা হয়তো ভিতরে আছেন, হালকা মানুষ ছিলেন তো বুঝতে পারেননি, খালিটা উঠিয়ে দিয়েছেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে গেছেন। এমন কোন কেউ আছে যে নিজের স্ত্রীকে ইচ্ছা করে জেনে শুনে ছেড়ে দিবে? নবী সাল্লাম তো ওখানে সামান্য একটু দূরে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা কাজে হাজাতে গেছেন, তার কাছ হইল না, তিনি দেখতে পেলেন, আর কত মুসিবত বললেন, এক মুসিবত নয়, কত মুসিবত, মুনাফিকদের সমালোচনা, স্ত্রীর উপর মিথ্যা অপবাদ, আর এক মাস ধরে বিব্রত বিচলিত অবস্থায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, কোরআনের আয়াত নাজিল হওয়ার আগে তিনি সন্দিহান হয়ে পড়লেন স্ত্রী সম্পর্কে, দেখো তুমি যদি এরকম গুনাহ করে থাকো তওবা করে নাও, তওবা রাস্তা খোলা আছে। মা আয়েশা বলছেন আমি কি বলবো, আমি কোনো দিশে পাচ্ছি না কি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলি এখন যে আমি করি নাই এই কাজ, তাহলে আপনি বিশ্বাস করবেন না। সহিহ বুখারী শরীফ হাদিস। আর সূরা নূরে আল্লাহ আয়াত নাজিল করেছেন, 12টি আয়াত, 14টি আয়াত এই মর্মে নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তার সত্যত্বকে স্পষ্ট করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। তাহলে এতগুলি সমস্যা হলো, কাশ হলো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহর নবীর, আর এই ভণ্ড ওলি যারা শয়তানের ওলি তাদের অবস্থা দেখুন। তিনি ইমাম সাহেবের এই ভয়ানক অবস্থা দেখিতে পারলেন। অতপর পীর সাহেব ইমাম সাহেবের বাড়ির দিকে কিছু পানি নিক্ষেপ করিয়া বলিলেন, ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানকে বলি দাও বিনা দলিলে আল্লাহ পাক এক। 1000 দলিল দিয়ে কাজ হইল না, আর পীর জাহেলের বিনা দলিলে আল্লাহ এক বলাতেই যথেষ্ট হয়ে গেল। বুঝতে পারলেন? সায়েন্সের যুগে কথা তো বুঝতেই পারছেন আশা করি। বিনা দলিলে আল্লাহ এক মেনে নিল শয়তান, কিন্তু দলিল দিয়েও শয়তানকে মানাতে পারলেন না ইমাম ফখরুদ্দিন রাজি। ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানকে বলিয়ে দাও হইল। তারপরে তিনি এক হইবার জন্য কোনো দলিলের দরকার হয় না, কয়েক মাসের রাস্তা। এখন শুনেন, ওই যে বদনার পানি উজু করতে করতে ছিটালেন, ওটা 2-4-10 কিলোমিটার মধ্যেও না, আর গ্রামেও না, শোনেন না, কয়েক মাসের রাস্তা দূর হইতে আল্লাহ পাকের রহমতে ওই আওয়াজ ইমাম সাহেবের কর্ণে পৌঁছিবা মাত্র আওয়াজও পৌঁছে গেল। শুধু পানি যে পৌঁছিল, পানি তো ছিটা গেলই গেল, কিন্তু আওয়াজও পৌঁছে গেল যে বলে দাও তুমি শয়তানকে ফখরুদ্দিন যে আল্লাহর একত্রের জন্য দলিল লাগে না, বিনা দলিল আল্লাহ এক। শুনেও নিলেন, ইমাম সাহেবের কর্ণে পৌঁছিবা মাত্র ইমাম সাহেব বললেন, শয়তান এখান থেকে ভাগ, এবং জানিয়া রাখ বিনা দলিল আল্লাহ এক। শয়তান এই কথা শুনিয়া এই বলিয়া চলিয়া গেল যে তোমার ভাগ্য ভালো যে একদিন কামেল পীরের কাছে গিয়া দোয়া নিয়েছিলা। দেখলেন পীর বানাবার কেমন অস্ত্র, কেন চর্মনা এই সংখ্যা বাড়বে না? হ্যাঁ, যে আলেম হয়ে কোনো কাজ হলো না, গুমরা হওয়ার আশঙ্কা, কিন্তু পীরের কাছে একদিন সাক্ষাৎ যে করেছিলেন। এইসব যদি কুফরি শিরকি বিশ্বাস থাকে, তাহলে বাংলাদেশে গিয়ে প্রবাসী মানুষ, ব্যাচেলার মানুষ, দেশে দেশে স্ত্রী আছে, আর দেশে গিয়ে স্ত্রীর কাছে না গিয়ে কেউ টুঙ্গিতে যাচ্ছে, আপনি যাবেন চর্মনাই? যারি বাবা, কমপক্ষে একবার তো দেখা করে আসি, কারণ শয়তান থেকে বাঁচতে হইলে পীরে কামেল লাগে, তাই না? এই গুমরাহিতে মুসলিম জাতি, বাঙালি জাতি পড়ে আছে। গায়েব অদৃশ্যের কথা আল্লাহ পাক ছাড়া কেউ জানেন, বহু আয়াত রয়েছে, সময় প্রায় শেষ হতে যাচ্ছে, সেজন্য কথা লম্বা করা যাবে না। এ সম্পর্কে আপনাদেরকে দু একটি গায়েব সম্পর্কে আয়াত শোনাই। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আনআম আয়াত নম্বর 59, আল্লাহ বলেছেন, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়েব, অদৃশ্যের গায়েবের চাবি কাঠি একমাত্র আল্লাহর নিকটে রয়েছে। ওয়াইন্দাহু, লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া গায়েবের কথা কেউ জানেন না। তাহলে ওই পীর দরবেশ কেমন করে জানলো কয়েক মাসের রাস্তা যে ফখরুদ্দিন রাজি এখন শয়তানের সাথে বিপাকে পড়েছে, 1000 দলিল দিয়েও মুক্তি পায় না, এখন হেরে যাচ্ছে, তো চলে যাবে কাফের হয়ে জাহান্নামে চলে যাবে, আমি বাঁচাই তাকে, কেমন করে জানলো? আপনি কোরআন মানবেন না কিচ্ছা কাহিনী মানবেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন, নবী নবী গায়েব জানতেন, গায়েব জানতেন, আল্লাহ যতটুকু জানিয়ে দিয়েছেন ততটুকুই। গায়েব জানলে তিনি তাইফে আহত হইতে যেতেন না, আরো 50 জনকে নিযুক্ত করার সময় জানতেন যে তোমাদেরকে এখানে নিযুক্ত করলাম কিন্তু লাভ নেই, আমাকেই থাকতে হবে এখানে, কারণ তোমরা নেমে যাবে, আর নামলে পিছন দিক থেকে সে আক্রমণ করে দিয়ে আমার দাঁত শহীদ হবে, আর আমি আহত হব, আমার 70 জন সাহাবা শহীদ হয়ে যাবে। সব জেনে শুনে এগুলি করেছেন নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যদি গায়েব জানতেন তো নবী গায়েব জানতেন না, আর এই ভণ্ডরা গায়েব জানে। আল্লাহ পাক ইরশাদ করছেন নবীকে, বলতে বলছেন, কুল হে নবী, বলে দেন, লা আমলিকু লি নাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ, আমি আমার জন্য না লাভের মালিক না ক্ষতির মালিক, আমি নিজের ক্ষতিও করতে পারি না আর নিজের উপকারও করতে পারি না, ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ না চাইলে, ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, তারপরের অংশটুকু, আর আমি যদি গায়েব জানতাম, চোখের আড়ালের কথা জানতাম, অদৃশ্যের কথা জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইর, তাহলে অজস্র মঙ্গল আমি হাসিল করে নিতাম, ওয়ামা মাসানিয়া সু, আর আমাকে কখনো বিপদ স্পর্শ করতে পারতো না, কখন আমি ক্ষতিগ্রস্ত হইতাম না। বহু ঘটনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, 70 জন সাহাবীকে নবী সাল্লাম কোরআনে তালিম দেওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছেন, আর ধোকা দিয়ে গিয়ে রাস্তাতে তারা শহীদ করে দিচ্ছে। আল্লাহ নবী জেনে শুনে ওই গায়েবগুলি জানতে পারেননি? আল্লাহ নবী জানতে পারলেন না, আর এরা কয়েক মাসের রাস্তা এত দূর থেকে জেনে নিল যে গুমরা হয়ে যাচ্ছে, তাই আওয়াজ দিয়ে আবার আওয়াজও পৌঁছে যাচ্ছে, আওয়াজও পৌঁছে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি এই মুহররম মাসের উপলক্ষে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত রয়েছেন, বেঁচে রয়েছেন, দেওবন্দীদের আকীদা আর বেরেলভীদের আকীদা যে হায়াতুন নবী, নবী বেঁচে রয়েছেন। তো নবী করিম যখন কারবালার মাঠে দেখলেন দুর্দিন অবস্থা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তার আগে ডাক দিতে পারলেন না, বরং মক্কা থেকে বেরিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার পাশ দিয়ে যখন অতিক্রম করে যাচ্ছিলেন ইরাকের উদ্দেশ্যে, তখন জানতেও পারলেন না, আওয়াজও দিতে পারলেন না, আওয়াজও পৌঁছিল না, হুসাইন হে প্রিয় নাতি, কত তুমি আদরের নাতি, তোমার শরীরে কত জায়গায় যে আমি চুমন দিয়েছি, হাই রে হে নাতি তুমি চলে যাচ্ছ, ওই জালেমেরা জুলুম করে তোমাকে শহীদ করে দিবে, তোমার পরিবারকে সবকে ধ্বংস করে দিবে, খবরদার তুমি যাবে না, ওরা বিশ্বাসঘাতক ইরাকের লোকেরা, ওরা গাদ্দা, রাতারাতি তারা পাল্টিয়ে যাবে। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানালেন না কেন? আল্লাহু আকবার, বুঝে আসছে আশা করি, আশা করি বুঝতে পারছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মর্যাদা হাসিল হলো না, আর এই ভণ্ডগুলিকে মর্যাদা হাসিল হলো, যা এই কিসসা কাহিনীতে এই কিতাবে ভেদে মারিফাতে ইয়াদে খোদাই শুনছেন, আপনি এখন কোনটা বিশ্বাস করবেন করুন, আল্লাহর কথা রাসূলের কথা আর রাসূলের সিরাত মোতাবেক জীবন যাপন করবেন, আর না এই ভণ্ডদের কথা মোতাবেক জীবন যাপন করবেন। কথা বহুত রয়েছে আর কিতাবে এমন ভুল রয়েছে যেগুলি বলাও জরুরি, আর সময়ও প্রায় শেষ হতে যাচ্ছে, সুতরাং আলোচনা আমি সমাপ্ত করতে যাচ্ছি। আরেকটি কথা তার সাথে শুনছেন, বলে পীরে কামেল ছাড়া ঈমান নিয়ে যাওয়া কতটুকু সম্ভব? পীর বিহীনে শুধু এলমে জাহির শিক্ষা করিয়া ঈমান নিয়ে যাওয়া যে অসম্ভব, ইহার উপরই মৌলানা রুমি এই মিসাল দিয়া বলিয়াছেন। অর্থাৎ পীরে কামেল ধরে যেতে হবে, আর না হলে যদি শরীয়তের শিক্ষা নিয়ে এলমে জাহির, দেখলেন এলমে জাহির একটু আগে বললাম না, জাহির আর বাতেন কোত্থেকে এসছে? ওই বাতেনিদের ধর্ম আব্দুল্লাহ বিন সাবা ইহুদির কাছ থেকে ওই এলেম এসেছে। জি, বলছে যে এলমে জাহির শিক্ষা করিয়া ইমান নিয়ে যাওয়া যে অসম্ভব। কোরআনের আলেম হবেন, হাদিসের আলেম হবেন, ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ হবেন, ইমাম আবু ইউসুফ হবেন, ইমাম মোহাম্মদ হবেন, হয়ে আপনার এলেম নিয়ে ইমান নিয়ে যাওয়া অসম্ভব। জি, অসম্ভব, এ হলো দিন। আচ্ছা বলুন তো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পীর ছিলেন না মুরিদ ছিলেন? আপনাদেরকে প্রশ্ন করি, দুইয়ের এক তো হইতে হবে, কারণ শুধু শরীয়তের এলেম নিয়ে, ফেকার এলেম নিয়ে ফাকি হয়ে আর ইমাম হয়ে তো মুশকিল, শয়তান তো ধরে নেবে, আর শয়তান তো ইমান কেড়ে নেবে মরার আগে, তাহলে তো গেছে ইমান। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি ছিলেন? হয় পীর ছিলেন নাহি মুরিদ ছিলেন? যদি মুরিদ থেকে থাকেন তাহলে তার পীর কে ছিল, আর যদি পীর থেকে থাকেন তাহলে কাকে কাকে মুরিদ বানিয়েছেন এর প্রমাণ আছে? আর তিনি আবার কার গদ্দিন আসীন ছিলেন? কারণ পীর হলে আবার খলিফা হইতে হবে, খেলাফত পেতে হবে, যেমন ফজলুল করিম সাহেব খেলাফত পেয়েছেন ইসহাক সাহেবের কাছ থেকে, আর ইসহাক সাহেব খেলাফত পেয়েছেন ইব্রাহিম সাহেবের কাছ থেকে, ইব্রাহিম সাহেব খেলাফত পেয়েছেন রশিদ আহমদ গাঙ্গুহি থেকে, ইত্যাদি ইত্যাদি। তো এই সাজারাও এতে রয়েছে, ইনশা আল্লাহ তাআলা আর শোনানো যাবে। সময় প্রায় শেষ হতে যাচ্ছে, যথেষ্ট সময় এসে, সুতরাং আর সময় নিচ্ছি না। এখন আপনাদের প্রশ্ন হয়তো অনেকের থাকবে, সুতরাং প্রশ্নের উত্তর দেব। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের আকীদাকে যেন শুদ্ধ করার তৌফিক দান করেন, আমাদেরকে বিদআত শিরকি কুফুরি এসব ভ্রান্ত আকীদা ছাড়া যেন আল্লাহ তৌফিক দান করেন, আমাদেরকে যেন সহি এলেম শিখার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত মোতাবেক আমাদেরকে চলার যেন তৌফিক দান করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।